exclusively on FusionBD.com.
এই অনুষ্ঠানটি অতিথির জীবনের গল্প। অনুষ্ঠানে তার মুখ থেকে শোনা গল্পটি সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। এই অনুষ্ঠানের কোনো কন্টেন্ট কাউকে হেয় করার জন্য নয়।
জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্প, জীবন গল্পের 11তম এপিসোডে। এবং জীবন গল্পে আজকে একটা বিশেষ দিন, আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে সারা দেশব্যাপী, সারা দুনিয়াব্যাপী যে দিনটি পালন করা হয়েছে, হুইচ ইজ কল ভ্যালেন্টাইন ডে, এবং এটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা আছে, কিন্তু পজিটিভ জিনিসটাকে আমরা বরং হাইলাইট করতে চাই আজকের অনুষ্ঠানে। বিশ্ব ভালোবাসা দিবস আমরা বলি, এবং এই বিশ্ব ভালোবাসা দিবসের যে ব্যাপকতা বা যে তাৎপর্য বা কি বলা যেতে পারে যেই ইম্প্যাক্ট, সেটা আসলে এখন শহর ছাড়িয়ে গ্রামে গঞ্জে সব জায়গায় গিয়ে পড়েছে। অনেকেই এটাকে মজা করে বিশ্ববেহায়া দিবসও বলেন। যাই হোক না কেন, সেদিকে আমরা নাই বা গেলাম। আমরা গণমাধ্যম থেকে এটাকে সবসময় পজিটিভলি নেওয়ার চেষ্টা করেছি, তো সেই অর্থে আপনি দেখবেন যে এই 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে অনেক ধরনের আয়োজন হয়। পোশাক পরিচ্ছদ বিক্রি হয়, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস বা বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে, টিএসসি চত্বর কিংবা পাবলিক যে প্লেসগুলো আছে সেগুলোতে গেলে দেখবেন যে বিশেষ করে কাপল যারা, তারা অনেক সুন্দর সুন্দর ড্রেস পরে আসেন। ব্যাচেলার যারা, তারা অনেক কষ্ট করে বিষয়গুলো উপভোগ করেন। আই ডোন্ট নো কি কষ্ট তাদের, কোনো না কোনো সময় তো তারাও এই লাইফটাতে আসবে। যাই হোক, তো এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় যেটা, যে এটাকে একটু অন্যভাবে দেবার চেষ্টা করেছেন ঐতিহাসিকভাবে। অনেকেই হয়তো বা জানেন যে ভ্যালেন্টাইন ডে যে ইতিহাসটা, সেটা কিন্তু অত্যন্ত বেদনাবিধুর, এবং এটাকে একটু অন্যভাবে মার্কেটাইজ করার চেষ্টা করেছেন অনেকেই, বিশেষ করে কমার্শিয়াল আসপেক্ট থেকে, কীভাবে পোশাক পরিচ্ছদ বিক্রি করা যায়, যথাযথ বেশি গিফট বিক্রি করা যায়, সেই জায়গা থেকে ভ্যালেন্টাইন ডেটাকে আরও বেশি পপুলার করা। যাই হোক, আমি ওই আলোচনায় যেতে চাই না। আমরা বরং এই কথাগুলো বলছিলাম এই কারণে, যেহেতু আমরা 14 তারিখ পেয়ে গিয়েছি, এবং আমরা আসলে কখনোই কোনো দিবস মেনটেন করি না, কারণ আমরা মনে করি প্রত্যেকটি জীবন গল্পই আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটি জীবন গল্পেই সব উপাদানই থাকে। কিন্তু দৈবক্রমে আমরা আজকে এমন একটি কাপলকে আপনাদের সামনে হাজির করতে যাচ্ছি, যাদের সঙ্গে এই বিশ্ব ভালোবাসা দিবসের একটা অন্যরকম সম্পর্ক আপনারা খুঁজলেও খুঁজতে পারেন। সেই অর্থে আপনি যদি বলেন যে এটা একটা স্পেশাল এপিসোড জীবন গল্পে বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে, আপনি বলতে পারেন, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিষয়টিকে ওভাবে দেখছি না, আমরা বরং জীবন গল্প হিসেবেই দেখতে চাই। কে রয়েছে আমার সঙ্গে তার সঙ্গে পরিচিত হব। তার আগে আপনাকে বলছি যে এই অনুষ্ঠানটি পুরোপুরি ডাউনলোড করতে পারেন আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমি আপনাদেরকে পরে বলছি। প্রথমে পরিচিত হই, ওকে? আমার মনে হয় লেডিস ফার্স্ট, ঠিক আছে? ওকে, আপনার নামটা একটু বলেন।
আমার পুরো নাম হচ্ছে লামিয়া আহমেদ হিমু।
লামিয়া আহমেদ হিমু, আর আপনার নামটা একটু বলেন।
ইমরান হুসাইন।
আপনাদের কোথায় জন্মগ্রহণ করেছেন বা কোথায় থাকছেন এগুলো যদি একটু জানি। হিমু,
ঢাকা জেলা দুয়ার থানার
আমি কিছু বুঝিনি, আপনারা যদি কিছু বুঝে নিন তাহলে বুঝে নিন ঢাকা জেলার দুয়ার থানার কোন একটা জায়গায় হবে। আপনি বলেন ওর বাড়ি কোথায়?
ঢাকা জেলা দুয়ার থানা নারীসা চৈতাপাথর গ্রামে।
নারীসা চৈতা বাতর, এটা কি নাম? এ তো শুরু, আমি জানি না ওইখানকার কেউ আমাকে এই মুহূর্তে শুনছেন কিনা। অদ্ভুত এক নাম, নারীসা চৈতা বাতর। ঠিক আছে, আমরা আপনার আপনার ঠিকানা কত জানেন?
ঢাকা জেলা দোহার থানা মকসুদপুর গ্রামে।
আচ্ছা, তার মানে আপনারা একই জায়গায় মোটামুটি।
হ্যাঁ,
আপনার বয়স
18+।
18+, কিন্তু সেটা কত সেটা বলা যাবে না।
না, এখন 18।
এখন 18, ওকে। আর আপনার?
28 রানিং।
আচ্ছা, আমরা কিছু গেজ করতে দিতে চাই না। আমাদের লিসনার যারা এই মুহূর্তে শুনছেন তারা ধরে নিয়েছেন এটা একটা ভালোবাসার গল্প, সেক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত নেই যেহেতু ভ্যালেন্টাইন ডে। কিন্তু আমরা কোনো গেজ করতে দিতে চাই না যে আসলে গল্পটা কোথায় যাবে। এবং আমরা যখন অনুষ্ঠানটা শুরু করব, তার আগে আপনি বলছিলেন যে হিমুই ভালো বলতে পারবে, সুতরাং হিমুকেই ফ্লোর দেওয়া হোক। ঠিক আছে, হিমুর জায়গা থেকে আমরা শুরু করব, এবং আপনাদের কাউকে গেজ করতে দিতে চাচ্ছি না যে আসলে গল্পটা কোথায় যাচ্ছে। হিমু, আপনি শুরু করেন আপনার ছোটবেলা থেকে, তারপরে ক্রোনোলজিক্যালি আমরা স্টেপ বাই স্টেপ যেটা জানার দরকার আমরা জানবো।
যেহেতু আমার বাবা একজন বিজনেসম্যান, আর বাবা ছিল গ্রামের মেম্বার, তো সেই হিসেবে আমাদের বাসার প্রাধান্যটা অনেক বেশি। তো মানে আমাদের এলাকাতে আমাদের ফ্যামিলিটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়। আমি তো প্রভাবশালী ফ্যামিলি।
আচ্ছা, বাবা বিজনেস করেন?
হ্যাঁ, বিজনেসম্যান,
কোটি কোটি টাকার মালিক।
হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে।
আচ্ছা, কয় ভাই বোন আপনারা?
আমরা দুই বোন এক ভাই, আমি ফ্যামিলি বড়, চাপু ছোট এক বোন আছে, সবার ছোট ভাই।
আচ্ছা, তো আপনার বাবা কিসের বিজনেস করেন?
আমাদের শিপ আছে দুটা।
শিপ বলতে যে এই নদী দিয়ে যে শিপগুলো যায় এগুলো, যে বালু তোলার যেগুলোর কথা?
না না,
তাহলে কয়তলা শিপ?
যেগুলো ইন্ডিয়া বা বিভিন্ন জায়গায় গিয়ে মালামালগুলো আনে, বাইরের কান্ট্রিতে যেগুলো যায়, চট্টগ্রাম কক্সবাজার যেগুলো।
বুঝেন কত বড় লোকের সামনে বসে আছে, এজন্য শীষ বাজালাম আজকে আমি। ওকে, দাঁড়ান, আপনার বিয়ের সাথে হয়েছে, আপনারা কটা কোন আছে বলছিলেন? আমাদের এই অনুষ্ঠান থেকে যদি কেউ হাত দরিদ্র, মানে সম্পদের সুষম বরাদ্দ দরকার, তাই না? আপনার বাবার দুটো শিপ আছে এবং আমরা জানি যে এখানে অনেকেই ক্যান্ডিডেট হতে পারেন চাইলে, ছোট বোনের জন্য। বয়স কত? না, তাহলে এই মুহূর্তে হওয়া যাবে না, ওনাকে অনেক সময় দিতে হবে। ওকে, আমরা জাস্ট কিডিং, মানে একটু মজা করছি, একটু রিল্যাক্স করার চেষ্টা করছি। আমার কেন যেন মনে হচ্ছে আপনারা দুজনেই অনেক বেশি টাইট অ্যান্ড রিজার্ভ। ফিল ফ্রি, ইটস ইউর হোম, কথা বলেন আরামসে, গল্প করেন। হ্যাঁ, আমার মনে হয় সেটাই বরং ভালো হবে। ওকে জি, বলুন। তারপর
তো সেই হিসেবে ছোটবেলা থেকে অনেক
আদর পেয়ে বড় হয়েছেন?
হ্যাঁ, যেহেতু বাড়ির বড় মেয়ে, মা আমার বড় সন্তান, সেই হিসেবে ছোটবেলা থেকে কিছু চাওয়ার আগে পেয়ে গেছি।
জি,
আর ছোটবেলা থেকে আমি ভালো স্কুলে পড়াশোনা করছি, তো সেই হিসেবে তো বাবা প্রথমে সৌদি আরব ছিলেন কয়েক বছর, তো ওখান থেকে বিজনেস মানে শিফট করার পর বাংলায় চলে আসেন,
একেবারে
চলে আসেন। হ্যাঁ, তো ক্লাস ফাইভে আমি হঠাৎ একদিন সিরিয়াসলি অসুস্থ হয়ে পড়ি, অসুস্থ হয়েছে আমার হঠাৎ মাথায় দুধে যে রক্ত আছে ওখান থেকে প্রচন্ড ব্যথা শুরু হতো, তো আমি সিরিয়াস হয়ে যেতাম
হঠাৎ করে।
হ্যাঁ হ্যাঁ, হঠাৎ মানে যখন সিরিয়াস হওয়ার আগে ব্যথাটা যখন অনুভব করতাম তখন বুঝতে পারতাম যে আমার ব্যথা হইতেছে প্রচন্ড ভাবে, তখন সিরিয়াস হয়ে যেতাম। পরে বাবা সাথে সাথে আমাকে ঢাকা হসপিটালে এসে ল্যাবে
ভর্তি করলেন।
হ্যাঁ, ভর্তি করেন, তো ওখানে ডাক্তার দেখানো হয়, অ্যাপোলো তো দেখানো হয়, মানে বিভিন্ন ধরনের সব জায়গায় দৌড়াদৌড়ি করেন। তো তারপরও সুস্থ হয়ে নাই, তারপর প্রায় এক মাস এরকম চলে, এক মাস এভাবে মানে কোনোভাবে সুস্থ ছিলাম না, আরো বেশি অসুস্থ পড়তেছিলাম, মানে যেগুলো পড়তেছিল না।
আচ্ছা,
অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, তো হঠাৎ আমার বাবা আমাকে ইন্ডিয়া নিয়ে যেতেছিল ডাক্তার দেখানোর জন্য। যেহেতু ফ্যামিলি অনেক ভালো অবস্থা, যেহেতু বাবা বাইরে চিকিৎসা করতে এসেছিল, তারপর হঠাৎ একটা ডাক্তারের কথা শুনলাম মগবাজার তাকুয়া হসপিটাল।
জি,
তো ওখানে ডাক্তার সামজারা মাকসুদ স্যার, ওনাকে দেখাই, দেখানোর পর একটু ডেভেলপ করি, তারপর দেখানোর ডেভেলপ করার পরে আস্তে আস্তে প্রায় দুই মাস এরকম ভাবে চলে, স্কুলে যেতে পারে না দুই মাস, তো স্কুলে যাওয়া হয় না, পড়াশোনা সম্পূর্ণ ভাবে নিষেধ, মানে
ডাক্তার
অফ ছিল, ডাক্তার নিষেধ করছে যে মাথায় কোথাও কোনো চাপ পড়া নিষেধ, টোটালি নিষেধ।
ততক্ষণে কি আইডেন্টিফাই করা গেছে যে আপনার কি সমস্যা, মাথায় কি সমস্যা?
না,
ততক্ষণে ধরা পড়েনি,
কোনো রোগ ধরা পড়েনি।
আচ্ছা,
এখন তারপর সুস্থ হওয়ার পরে দুই মাস পর স্কুলে যাই, মানে আমি চাইতেছিলাম যে আমার পিএসসি পরীক্ষার জন্য ভালো হয়, এত কষ্ট করে পড়াশোনাটা করছি, তারপর দুই মাস ক্লাস না করা সত্ত্বেও পিএসসি পরীক্ষা দিই, তো আল্লাহর রহমতে গোল্ডেন প্লাস আসে।
বাবা, ইউ আর মেরিটোরিয়াস।
তারপর গোল্ডেন প্লাস আসে, তো তারপর সিক্সে, ওখানে টেন পর্যন্ত স্কুলে পড়াশোনা করি।
আচ্ছা,
তো ক্লাস এইটে মানে জিএসসি পরীক্ষার আগে আমার আপন খালাতো বোন, তো আমার খালাতো বোনের বিয়ে, ক্লাস এইটে পড়ি, স্কুল অনেক করা, ছুটি দিবে না, তো চারটা বাজে ক্লাস শেষ হয়।
আচ্ছা,
তো বাবা বলতো যে ছুটি যদি দিবে না আমি তোমাকে চারটা বাজে ক্লাস শেষ তোমাকে পার্লারে নিয়ে যাও, তখন আমি সাজিয়ে নিয়ে আসবো, সবাই আগে যাক তোমাকে পরে নিয়ে যাবো। তো বাবা বাইকে করে আমার নিয়ে আসছে, সাজগো এসে যা আসছি খালামণির বাসায়, তো ভাইয়ের অনেক মানে আমার খালাতো বোনের হাজবেন্ডের নাম হচ্ছে শামীম।
আচ্ছা,
তো শামীম ভাই অনেক ফ্রেন্ডরা আসছে, তো ফ্রেন্ডরা এসে লাল শাড়ি পরছি, তো মানে ডাকতেছে মানে ইউর পান করতেছে।
আচ্ছা,
তো আমি কারো কেয়ার করতেছি না, আমি ভাবছি যে যে আমাকে বলুক, তো তারপর পাঁচ দিন কোনো কারোর সাথে ফ্রেন্ডের সাথে কোনো কথা হয় না আমার, কারণ ওই দিন তারপর দিন আমার ক্লাস ছিল, আমাদের স্কুলটা হচ্ছে এরকম টিচাররা রাত্রেবেলা গার্ড দিতে আসে যে স্টুডেন্টটা পড়তেছে কিনা, তো এটা করে তো আমার বাসে চলে যেতে হবো, সবাই আছে বাট আমি চলে গেছিলাম বাবার সাথে, বাসে আছে পড়াশোনা করতেছি, পড়াশোনা করার পর ওই দিন আর কি কাজ কোনো টাইম দেওয়া হয়নি, তো তারপর ওই দিন আসছি আবার সকালে, আসার পর খালাম আম্মু ছিল খালামুনি বাসা বাট আমি আর বাবা বাসা ছিলাম, তো আসার পরে ফার্স্ট খিচুড়ি টিচু খেয়ে আবার ক্লাসে চলে গেছি, ক্লাসে চলে যাওয়ার পরে আবার দুপুরে আসছি, আসার পরে ভাইয়ের ফ্রেন্ডরা সবাই আসছে, আসার পরে ভাইয়ের এক ফ্রেন্ড আমাকে বলতেছে চাপু আপনার নাম্বারটা দেন, তো আমি বলছি আমি ফোন ইউজ করি না।
মানে ভাইয়ার এক ফ্রেন্ড,
মানে শামীম ভাইয়ের ফ্রেন্ড,
শামীম ভাই, শামীম ভাই সম্পর্কে আপনার জন্য কি হলো?
মানে যে খালাতো বোনে বিয়ে ওই খালাতো বোনে হবু হাজবেন্ড।
ওকে ওকে, মানে যে খালাতো আপনার আপন খালাতো বোন?
হ্যাঁ,
তো আপন খালাতো বোনের যে তোমার এক সম্পর্কে এক ধরনের দুলাভাই হচ্ছে?
হ্যাঁ, দুলাভাই।
আচ্ছা, তো দুলাভাইয়ের কোন এক ফ্রেন্ড আপনাকে বলছে যে আপু ফোন নাম্বারটা দেন,
তো ফোন নাম্বারটা পর আমি একটা ফোন নাম্বারটা দিয়ে নেই, তারপর আইটো ফ্রেন্ড আছে আমাকে জাস্ট টিস্যু ভেতর ফোন নাম্বারটা মানে কাগজে লিখে আমাকে হাতে ধরা দিয়েছে, একটা পিছিয়ে পাঠা দিয়েছে অন্য ফ্রেন্ড এটা আবার।
আচ্ছা
ভাই, নাম দেওয়ার পর এখন কতক্ষণ আমি তো টিস্যুটা নিয়েছি, বলতেছে আপু আপনাকে টিস্যু দিছে একজন, তো আমি দেখতেছি ভিতরে শক্ত শক্ত লাগতেছে, তো আমি খুঁজছি গুলো আবার দেখি ফোন নাম্বার, তো দেখার পর তারপর আবার দেখি আইটি ফ্রেন্ড আসা আমার নাম্বার সাথে, ছেলে বাসা যায় তৃতীয় দিন, আমিও বাসা যাই নাই, ও আমার খালাতো বোনকে জিজ্ঞেস করছে যে হিমা পড়াশো নাই,
জিজ্ঞেস করছে যে আপনি অনুষ্ঠানে গেছেন কিনা বা কোনো কিছু,
বললো যে হিমা পড়াশো নাই,
ফাইন তারা আমি এখন একটু ইমরানের কাছে যাই, ফাইন আপনার কাছ থেকে ফিরবো, ইমরান এই যে কাগজে নাম্বার টাম্বার লেখার ব্যাপার এটা কি ওর ক্ষেত্রেই প্রথম ছিল নাকি এর আগেও এরকম হয়েছে টুকটাক, আনা কিন্তু বলতে হবে সব কিছু,
এটা ওর ক্ষেত্রেই ফার্স্ট,
আপনি এরকম সাহস করলেন কেন, আপনি তখন কি করছিলেন?
আমি তখন কিছুই করতাম না,
মানে
বেকার ছিলাম, আমি জবের জন্য অনেক ট্রাই করতাম, বিজনেস এর জন্য বাইরে যাওয়ার জন্য অনেক বেশি ট্রাই করতাম, দেখে
কি কি মনে হলো যে কারণে নাম্বারটা পাঠিয়েছে,
ওরে দেখে ভালো লাগছে, দেখে অনেক কিউট লাগছে, ও লাল শাড়ি পরে আসছিল তো অনেক বেশি ভালো লাগছে,
ক্লাস 7 এ পড়েন তখন আপনি না, ক্লাস 8 এ, ক্লাস 8 এ
পরে বললো যে না ও তো আজকে আসবে না, তখন আমি মন খারাপ করে চলে আসলাম।
ওকে, বাট আপনি কি মানে প্রথম দেখার পর পরই যেটা হয় যে দুনিয়াটা উলটপালট হয়ে যাচ্ছে, বাংলা সিনেমাতে আমরা যেটা দেখি আকাশ পাতাল মানে সবকিছু এফোর উপর হয়ে যাচ্ছে, ওরকম কোন ব্যাপার স্যাপার ছিল কিনা?
না ওইরকম কোনো ব্যাপার স্যাপার ছিল না।
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন হিমু তারপর কি হলো?
তারপর কয়েকদিন পরে দেখি আমার স্কুলে আসছে, তো আমার যে হেড টিচার উনি আবার মামা হন,
আচ্ছা
তো ও আসছে, আসার পর ও আমাকে দেখেনি কখনো, ও দুই তিনবার গেছে, তো আমি ওকে সবসময় দেখতাম, দেখে ক্লাসে চলে যেতাম,
দেখা
তারপর এক বছর পর ক্লাস 9 এ 9-10-2015 তখন 9 এ, তারপর ও আমার এক দুলাভাই ছিল, মানে আমার এটা আবার অন্য খালতো বোনের হাজবেন্ড, ও খালতো বোনের হাজবেন্ড, আবার অর্ধ ছোট বোনকে প্রাইভেট পড়াতো, তো উনি আবার স্কুলের টিচার ছিল, তো আমি যেহেতু কমার্স নিয়েছি, ভাইয়াও কমার্সের টিচার, তো ভাই আমাকে পাশে প্রাইভেট পড়াতে আসতো, তো ওই সময় ভাইয়া সব কিছু জানতো ওর সম্পর্কে, তো একদিন আমার কিসের জন্য অনেক মন খারাপ ছিল, তো অল্প তো আমার হঠাৎ কেন যে একটা ফিলিংস হইতো, মানে হঠাৎ
কোনো কারণ ছাড়াই,
না কারণ ছাড়া, তো আমি ভাইয়াকে শেয়ার করলাম যে ভাই এরকম এরকম হঠাৎ হঠাৎ মনে পড়ে একটা ফিলিংস হয়, পরে ভাই বলো ওর নাম্বার তোমার কাছে আছে তো তুমি কথা বলো।
আচ্ছা, ইন দ্য মিন টাইম ওর নাম্বার টাম্বার দিয়ে যোগাযোগ রাখেন নাই নাকি? যোগাযোগ রাখেন
না, ও এটা জানি না যে আমার বাসা কোথায়, এটা জানে না।
আপনি নাম্বারটা যখন দিয়ে ওকে পেলেন না বা ওর খোঁজ খবরও জানেন না, তখন কি হয়েছে, আপনি আপনার জায়গা থেকে ভুলে গিয়েছেন বিষয়টা নাকি ইমরান, নাকি তারপরও আপনি
মাঝে মাঝে? সম্পূর্ণভাবে ভুলে যায় না, কোনো একটা জায়গায় ছিল অল্প একটু।
আচ্ছা, তো আপনি কি করতেন ওই সময়টাতে, আপনি কি ওকে দেখার জন্য রাস্তায় দাঁড়ানো বা অন্য কোথাও?
না, মাঝে মধ্যে ওদের স্কুলে গেতাম,
গিয়ে আপনি দাঁড়িয়ে থাকতেন ওকে একটা দেখা যায় কিনা।
হ্যাঁ,
ওকে ফাইন, ইন্টারেস্টিং। তারপর
তারপর আমি ওকে ফোন দিই, মানে ওই দিন আমি আমার খালাতো বোনের বাসায় বেড়াতে গেছি, তো ওই দিন রাত্রে এই ভাইয়ের নাম্বারটা দিছে, তো আমি ওকে ফোন দিই, ফোন দেওয়ার পর আমি বলতেছি হ্যালো আসসালামু আলাইকুম, তো ও বলতেছে, ও সালাম আনসার নিছে, তারপর বলতেছে হ্যাঁ কে বলতেছেন, তো আমি বলছি আপনার পরিচিত কেউ দেখেন চিনতে পারেন কিনা, তো ও বলতেছে যে আচ্ছা আপনি কি আমার কোনো খালাতো বোন, আপনি কোনো আমার খালাতো বোনের মতো লাগতেছে, আপনি কোনো স্নান করতেছেন, মানে কোনো খালাতো বোন আমার, তো আমি বলতেছি না খালাতো, আপনি কোনো খালাতো বোন না, তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 10 মিনিট পর ফোন দিতেছি, ওর সময় খাইতেছিল, তখন রাত 11:15 বাজে, 10 মিনিট পর কল ব্যাক করছে, তো আমি আবার সালাম দিছি, তো বলতেছে আচ্ছা সত্যি করে বলেন আপনি কে, পরে বলছি আমি হিমু, শাহিন ভাই শালী, চিনতে পারছেন, তো বলতেছে ও হ্যাঁ, তারপর বিয়ান সাহেব কেমন আছেন?
আচ্ছা দাঁড়ান, আপনি যে এরকম ফোন নম্বর দিয়ে পাত্তা পেলেন না, প্রায় 1-1.5 বছর পরে সে ফোন দিচ্ছে আপনাকে, দিয়ে সালাম টালাম দিচ্ছে, আপনি যখন চিনতে পারলেন যে না সেই হিমু, আপনি তখন কোনো রিলেশনশিপেও নাই, তো কেমন লাগছিল আপনার মধ্যে?
তখন আমার অনেক ভালো লাগতেছিল, কি বলবো, অনেক বেশি
পাইয়া গেছি বা না, আসলে বিষয়টা এরকম না, বিষয়টা আসলে কিরকম সেটা আমরা জানবো ছোট একটা বিরতির পর। আর একটা বিষয় বলি যে আজকে যে কাপলটা এখানে আছে, অ্যাট দ্য ইনিশিয়াল স্টেজে আপনাদের কাছে মনে হতে পারে যে এই জীবন গল্পটা একটা মানে ঠিক আছে এরকমই তো হবে, কিন্তু প্রতিটা জীবন গল্পেই আমি যে কথাটা আপনাদেরকে সবসময় বলি যে জীবন নাটকের চেয়েও নাটকীয়, আপনারা আসলে কোনো স্টপেজে গিয়ে আপনারা অনুমান করতে পারবেন না পরের স্টপেজটা কোথায়। ছোট একটা বিরতি নেই মাত্র 2 মিনিট। আর বাই দ্য ওয়ে, সো ভেরি ভেরি ইন্টারেস্টিং ইনফরমেশন, সেটা হচ্ছে অ্যাবাউট মাই বুক। ঢাকা এফএম এর যে বইটি, একটা মাত্র বই বাজারে এসেছে, সেটা হচ্ছে আরজি কিউটিয়ার জীবন গল্প এবং সিক্রেটস। এই বইটি
আমি গত যে অনুষ্ঠানে ছিল সিক্রেট অনুষ্ঠানে সেখানে বলেছিলাম যে মাত্র 300টা অটোগ্রাফ আমি দিব 300 বইয়ে, কারণ এত অটোগ্রাফ দেওয়ার মতো আসলে অতটা সময়ও থাকে না। কিন্তু আমি ঠিক জানি না, মানে এই কথাটা বলার পর এখন এমন হয়েছে যত কোম্পানি থেকে বইয়ের অর্ডার আসছে প্রত্যেককেই আমাকে অটোগ্রাফ দিতে বাধ্য করছে। যেই হোক, আমি চিন্তা করেছি যে এটা আমি আরও কিছুটা বাড়াবো, এবং ঠিক অটোগ্রাফ না, আমি প্রত্যেকটা বইয়ে কিছু কথা লিখে দিচ্ছি প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে, যেটা আমি আমার জীবন থেকে জীবন গল্প অনুষ্ঠান প্রচার করতে গিয়ে কিছু জিনিস জেনেছি, শিখেছি, বুঝেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো এই কথাগুলো হয়তো আপনার জীবনকে অন্যরকমভাবে ইউটিলাইজ করতে, মোটিভেট করতে কিংবা ভাবতে শেখাবে। ওকে, সো আপনারা যারা বই এখন পর্যন্ত অর্ডার দেননি কিন্তু নিতে চান আমার এই কথাগুলো সম্মিলিতভাবে, তাদের জন্য আমি এটা একটা লাস্ট অফার দিব। সেটা হলো আপনাকে যেটা করতে হবে, আমি ফোনের নাম্বারটি অ্যানাউন্স করার সঙ্গে সঙ্গেই আপনি ফোনের অর্ডারটা দিয়ে দিতে হবে, বিকজ আমি খুব লিমিটেড সংখ্যক কিছু বই এই কথাগুলো লিখব। একটি নাম্বার হচ্ছে 09638771771। আমি আবারও বলি, এটা হচ্ছে ক্লিক অ্যান্ড ডিলের নাম্বার 09638771771। আরও একবার বলছি 09638771771। এখানে ফোন দিয়ে বলবেন আর জি কিপ্রিয়ার জীবন গল্প এবং সিক্রেটস বইটি চাই, বইটির মূল্য হচ্ছে 200 টাকা, কুরিয়ারে যেইখানে যাবে সাথে কুরিয়ার চার্জটা অ্যাড হবে। আর আরেকটি নাম্বার আছে যেটা শুধু অফিস টাইমে খোলা থাকে, আগে যে নাম্বারটি বললাম সেটা দিনরাত 24 ঘন্টা খোলা থাকে, আর অফিস টাইমের যে নাম্বারটি খোলা থাকে সেটা হচ্ছে rokomani.com-এর নাম্বার, একদম সহজ একটি নাম্বার 16297। আমি আবারও বলছি 16297, 16297। ঝটপট অর্ডার দিতে হবে কারণ খুব লিমিটেড কিছু বই আমি কথাগুলো লিখব। সাথে আরেকটি নাম্বার বলছি আমি rokomani.com-এর, এটি হচ্ছে আপনার শুধু SMS করে আপনাকে বইটি সংগ্রহ করতে হবে, নাম্বারটি হচ্ছে 01841115115। আমি আবারও বলছি 01841115115। তো ফিরে আসছি মাত্র 2 মিনিট পর। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my state of reality. Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo. আরও একবার স্বাগত প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা FM 90.4-এ। আমি আর জি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে, কথা না বাড়িয়ে ফিরে যাচ্ছি আমার গেস্টের কাছে যিনি রয়েছেন হিউ, যেখানটা আমরা ছিলাম। তো আপনি ওর ফোন কল আপনি রিটার্ন পেয়েছেন এবং কথাবার্তা বলছিলেন, তারপর
আমি পান করছিলাম ওর সাথে, তো বলতেছি আপনি আমাকে বিয়ে করবেন ফার্স্ট কথা।
সিরিয়াসলি?
হ্যাঁ,
মানে এটা কি আপনার প্ল্যান ছিল যে এরকম যে আপনি এই কথাটা বলবেন, নাকি হঠাৎ করে বের হয়ে গেছে?
না, আমার প্ল্যানই ছিল এটা, যে দেখবো তার মানে প্রতিক্রিয়াটা কি হয়।
আচ্ছা দাঁড়ান, আপনি কি বলেছিলেন ইমরান?
তো ও বলছে ফার্স্টে ফোন দিয়ে বলছে যে আপনি কি আমাকে বিয়ে করবেন, তো আমি তো শুনে একদমই অবাক।
হ্যাঁ,
মেঘনা চাইতে বৃষ্টি,
হ্যাঁ সাথে ঝড় আছে,
হ্যাঁ ঝড়
10 নম্বর বিপদ সংকেত আছে।
হ্যাঁ, তো পরে আমি বললাম যে তুমি তো না, সরি আমি আপনি করে বলছি, তখন আপনি তো আমার ব্যাপারে কিছু জানেন না, আমি আপনার ব্যাপারে কিছু জানি না, আমরা কথা বলি।
একটু বড় সমস্যা ছেলেদের, বিলিভ মি, ছেলেটা প্রেম করার জন্য জান দিয়ে দিবে, যখনই বিয়ের কথাটা আসবে তখনই ছেলেটা অনেক বেশি হিসেবে হয়ে যাবে, এটা তো জানেন না, ওটা জানেন না, আমি কিন্তু চাকরি করি না, এটা এরকম না এরকম না, কোথায় রাখবো আপনাকে, আলটিমেটলি তখন বাহানাটা শুরু হয়। ওকে বলেন।
হ্যাঁ, ওরে বলতেছিলাম যে আমার ব্যাপারে আপনি জানেন, আমি আপনার ব্যাপারে জানি, তারপর আমরা বিয়েটা করি, আর এখন আমি বেকার, ওরে আমি সবকিছুই খুলে বললাম আমার ফ্যামিলি।
ওকে,
পরে ও বললে ওকে,
আপনি ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে ফেললেন, ওকে বলে কেন রাজি করলেন না? আপনার তো উচিত ছিল বলা না আমাকে কালকে বিয়ে করতে হবে।
না, আমি তো ফান করার জন্য বলতেছিলাম, সিরিয়াসলি বলি নাই।
আচ্ছা,
কিন্তু এইটা আমি বুঝি নাই যে ও
সিরিয়াসলি সেটাই বলতেছি। হ্যাঁ তারপর কি হলো হিমু?
তারপর বলতেছে যে আমি আপনার সাথে আমি আপনাকে তুমি করে বলতে পারি? তো আমি বলতেছি হ্যাঁ অবশ্যই বলেন, আমি তাতে একটু বয়স ছোট তুমি বলতে পারেন। তো বলতেছে যে তাহলে আমরা একটা সারা কথা বলতে পারি? আমি বলছি ঠিক আছে সমস্যা নেই বলেন। এই কথাটা বলার পরে হঠাৎ ফোনটা অফ হয়ে যায়, মানে আমার ফোনটা
সারা রাত ফোন নিয়ে বসে থাকে নি মানে এবার ভেরি পেইনফুল। এইগুলা প্রত্যেকেই প্রত্যেকের লাইফে কম বেশি ফেস করেছে ইনফ্যাক্ট। হ্যাঁ তারপর
ফোন তো অবশ্যই আমার ছিল না, একটা ছিল আমার যে খেলা দেবো হাজবেন্ড।
আচ্ছা ও ওই ওনার নাম্বার থেকে আপনি ফোন দিয়েছিলেন?
অনেক
রাত পর্যন্ত জেগেছিলাম, অনেকগুলো সিগারেট খাইছি, অনেক টেনশন হয়েছিল, অনেক পেন হয়েছিল।
যে নাস্তা করছেন? আমি বলছি হ্যাঁ করছি। তো বলছে যে আজকে স্কুলে যাবেন না? আমি বলছি হ্যাঁ স্কুলে যাবো। পরে বলছে তাহলে আমি আসি দেখা করবো আপনার সাথে। তারপর আমি বলছি আচ্ছা ঠিক আছে আসুন সমস্যা নেই, যেহেতু আপনার আমার একটা ভালো লাগা আগে তৈরি হয়েছিল তো হিসেবে ও আসতে পারে, আমার একটা ভালো লাগা কাজ করছে ও আসবে ওই হিসেবে। তো আমি স্কুলে গেছি টিফিন টাইম, তো আমার এক ফ্রেন্ডের সাথে আমি বলছি সব শেয়ার করতাম, আমি বলছি যে এমন এমন আজকে আসবে ওর সাথে কথা হয়েছে। তো আর আমি দাঁড়িয়ে আছি, আমাদের স্কুলের ভেতরে একটা দোকান ছিল ছোটো দোকান, তো ওখানেও আসছে। আসার পর স্কুলের ভেতরে এমন একটা নিয়ম ছিল যে স্যাররা টিচাররা দাঁড়িয়ে থাকতো, মানে কোনো ছেলে মেয়ে এর সাথে কথা বলতে পারতো না, মেয়েরা গেটে বাইরে যেতে পারতো না।
আচ্ছা
মানে গ্রামের স্কুলে সাধারণত এত করা হয় না।
আচ্ছা
আমি ওর সাথে কোনো কথা বলতে পারতেছিলাম না, উঁচু হাই দিছে মেসেজুকে। তো ওই দিন বিকেলে আমি ওই আপুর বাসা থেকে আমার বাসায় চলে আসি স্কুল থেকে। তো আমার বাবা আর আপন চাচাতো বোন, তো তখন বিয়ে হয় নাই আপু মানে ফুপুর, ওই ফুপুকে আমি সব শেয়ার করছি যে এমন এমন, তো আমি এখন কথা বলতে পারবো ওর সাথে। তো ফুপু বলতেছে ঠিক আছে, তো আমার ফোন দিয়ে কথা বললো। তো ফুপুর ফোন দিয়ে প্রতিদিন বিকেলে কথা বলতাম, বিকেলে আর সন্ধ্যায় কথা হইতো, সকালে কথা হইতো। তো এইভাবে ও আমার সম্পর্কে জানতেছে, আমার সম্পর্কে জানতেছি। তো বলতেছে যে দেখো আমার ফ্যামিলি কিন্তু তোমার ফ্যামিলির মতো অতটা ই না, মানে সব কিছু বলছে ক্লিয়ারলি বলছে। তো আমি কিন্তু তোমাকে ওভাবে হ্যাপি করতে পারবো না, তুমি ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছো ওভাবে বড় হতে পারবে না, মানে যখন যা চাইছো সাথে সাথে পাইছো, বাট আমার কাছে আসলে ওটা পাইবে না। হয়তো আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে হ্যাপি করতে পারবো, বাট যে চাইছো ওটা পাবো অবশ্যই পাবা, একটু টাইম লাগবে, আমাকে টাইম দিতে হবে, মানে ওটা তো আমি সাহায্য দিতে পারবো না তোমার বাবার মতো। তো আমি বলছি ঠিক আছে আমার সমস্যা নেই, আমাকে কিছু ভালোবাসলে হবে। তো এটা বুঝছি। তো এখন একদিন আমি একটা ফোন কিনি লুকায় আমার ফ্রেন্ডকে দিয়া ওর সাথে কথা বলার জন্য। ফোন কেনার পর ফুপুর বাসে ফোন চার্জ দিতাম, ফুপুর চার্জ দিতো লুকায়া, যেহেতু ফুপুর ফোন ছিল এটা,
ফুপুর হেল্প করতে এসব ব্যাপারে।
আচ্ছা মানে সেমই ছিল আমার থেকে দুই বছর সিনিয়র।
ও আচ্ছা আচ্ছা,
সেজন্য হেল্প করতো। তো তারপর লুকায় কথা বলতেছি, বেশিরভাগ কথাটা হতো মেসেজে, আর ও আমার সাথে এইভাবে কথা বলতো যে সারাদিন কি করছে সেটা বলতো, মানে বারো নেক্সট দিন কি করবে, আমি কেমন আছি কি করছি জিজ্ঞেস করতো, বাট আমি কোনো অ্যান্সার দিতে পারতাম না।
কেন?
আমি ঘুমাসতাম, আমার পাশে আমার দাদু থাকতো।
ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, মানে ও যা বলার বলে যাচ্ছে
আপনি শুধু শুনে, মানে ফোন লোকে কম্বল গায়ে দিয়া কানে হেডফোন লাগায় শুনতে থাকে কথা, শুধু রিপ্লাই করতে পারতেছে না। তো আমাকে বলতেছে ঠিক আছে, পেইনফুল
লাগে তো, এটা একদম পেইনফুল না,
অনেক বস অনেক পেইনফুল, আমার ওর কথা অনেক শুনতে মনে চাইতো, অ্যান্সার জানতে মনে চাইতো, বাট জানতে পারতাম না। শুধু একটাই আমাদের এখানে ছিল পয়েন্ট ছিল যে যদি কোনো কিছু ইয়েস হয় তার
আমার মানে বেজারের পকেটে আমি স্কুলে যাওয়ার সময় মানে কার্ড রিচার্জ কার্ড আছে, রিচার্জ কার্ড রেখে গেছিলাম ফোনে, যে রিচার্জ কার্ড টাকা। তো আম্মু ব্লেজার ওয়াশিং মেশিন ধুতে দিবে, ওই সময় পকেট চেক করতেছে তো পেয়ে গেছে। পায়ে যাওয়ার পরে আম্মু তো এখন বাসায় আসার পর জিজ্ঞেস করছে যে তোর পকেটে কিভাবে আসলো, তোর কাছে কোনো ফোন টোন নাই, আর বাসায় গ্রামীণ ফোন মানে গ্রামীণ সিম কেউ চালায় না, তখন আমি নিছি। তো বলতেছে এটা তো আমাদের কারো সিম না, গ্রামীণ সিম। তো বলছে তুই সত্যিটা বল কিভাবে হয়েছে। পরে আমি বলছি যে হ্যাঁ আমি ফোন মানে আমি বলেছি যে আমি প্রথম অস্বীকার করছি যে আমি তো জানি না। পরে আম্মু বলছে যে ঠিক আছে, পরে বাবা পাশে জমি ছিল, বাবা শুনে গেছে। তো বাবা এমনি তো অনেক ভালো বাট অনেক রাগী মানুষ।
আচ্ছা
তো বাবা আসার পর যে হইতেছে সত্যি করে বল যে কি হয়েছে, আমি শুধু তোর ফোন আছে তো দেখি যে এখন আগে তুলনায় তুই ঘুমাস কম, অসুস্থ থাকস, ঘুম না আসলে পড়াশোনা ঠিক মতো করতে
হবে। ততদিনে কি হলো মাথার পেইনটা কি ততদিনে শেষ?
শেষ না, মাথার পেইনটা হচ্ছে ততদিনে মানে আমি মোটামুটি সুস্থ, তখন আর পেইনটা হইতেছে না।
আচ্ছা
তো পেইনটা আমার তখনই হয় যখন আমি টেনশন করি। এভাবে বাবা আসার পর বসে তো আমি বলতেছি যে বাবা আমি ফোন চালাইনি। তো বাবা বলতেছে তুই আমার মেয়ে, আমি বুঝছিস, আমি তো তোর বুঝি, তুই ফোন চালাস সত্যি করে বল তো আমি বুঝি পরে বাবা থাপ্পড় দিছে আমার ফার্স্ট দিন ওর জন্য এর আগে বাবা কখন আমাকে হাত তুলে নেয়
জীবনে প্রথম গায়ে হাত
তুলে জীবনে প্রথম গায়ে হাত তুলছে
আচ্ছা
তারপর আমার মানে অনেক কষ্ট লাগছে আমার যে বাবা প্রথম গায়ে হাত তুলছে
হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি
আমি কেন করে দিয়েছি তো তারপর বাবা বুঝেছে যে দেখ তোর আগে কখন আমি হাত তুলি নাই ফার্স্ট তুই মিথ্যা বলার জন্য তার আগে হাত তুলছি সত্যিটা এখন বলে দে তা না হলে কিন্তু আমি আমার আগে উঠলে জানা সব কন্ট্রোল করতে পারবো না তো আমি বুঝছি যে হ্যাঁ ফোন চালাই পরে বাবা বুঝেছে তাহলে ফোনটা আমার দিয়ে দে তো আমি কি করবো বাবার ফোনটা দিয়েছি ফোনটা দিয়ে দেওয়ার পরে ফার্স্ট ফোন ধরা খেলাম প্রথম দিন একসাথে পরে আমি আইটা ফোন কিনছি
আচ্ছা
হ্যাঁ তো মানে ওটা খুব পুলিশ দ্বারা আমি জানিয়ে দিছি যে ফোন ধরা গেছি তুমি টেনশন করো না আমাকে দেখতে মনে চাইছে তো তুমি আমি বলতেছি ঠিক আছে আমি তোমার বাইকে করে ঘুরবো আজকে তুমি আসো
ইমরানকে বলছেন
হ্যাঁ ইমরানকে বলতেছি তো বলতেছে যে ঠিক আছে আমি আসতেছি তারপর পাশে পরে দেখা বাইশ আনলে আমার মেসেজ দিয়েছি আমি তো আসছি তুমি আসো তো আম্মু তখন জ্বর আসছিল অনেক আম্মু ছোঁয়া ছিল তো বাসে আবু ছিল না ফ্রি পুরা তো আমি রাস্তায় গেছি রাস্তায় যাওয়ার পর আমিও জাস্ট ও আমার জয়া ধরছে ফার্স্ট টাইম ওটা তুমি দুজন জয়া ধরছি জয়া ধরার পর আমি বলেছি যে তোমার বাইকে করে ঘুরবো চলো তুমি আমার নিয়ে যাও বাইকে পুরা তো এ সময় হঠাৎ আমার আম্মু চলে আসছে আম্মু চলে আসছে আমাকে খোঁজার জন্য
না না শিওর
আমি নিবো আমি তোমাকে বিয়ে করবো বাট একটু টাইম লাগবে তখন আমার বাহিরে যাওয়ার জন্য ট্রাই
চলতেছে
আমার প্ল্যান ছিল যে আমি বাহিরে যাওয়ার আগে
বিয়ে
করে যাবো ঠিক আছে আমার ফ্যামিলিকে জানাবো এরকম কিছু
আচ্ছা
তো আমাকে কিছুতেই ছাড়তেছে না ও জড়ায় ধরে রাখছে শক্ত করে আমি কোনো ভাবে ছুটাইতে পারতেছিলাম না
তো লোকজনের মধ্যেই
তো কিছুদিনের পরেই ওর মা টর্চ লাইট নিয়ে বেরোইছে আমি তো ভয় নাই আমার বারবার বলতেছে তুমি আমাকে ছাড়ো দেখলে তোমারই প্রবলেম হবে আমার কোনো প্রবলেম হবে না কারণ আমি ছেলে মানুষ ও বলতেছে যে প্রবলেম হলে হোক তারপরে তোমাকে ছাড়বো না
আমি কেমন ছিল
পরে আমি ওটা ধাক্কা দা ছড়া আমি চলে আসছি আগবিট তো অনেক বেশি টেম্পারেচার অনেক বেশি ছিল
তারপর কি হলো হিমু
মা তো আসলো টর্চ লাইট নেই আমি এখন মা চলে আসছে উজলে গেছে তো আমি এখন বের হয়ে আসছি কখনো বাসা থেকে আমি বাসা তোমার কম বের হতাম এখন আমি কি করবো তো আমাদের ওখানে একটা প্রজেক্ট আছে আমাদের আমাদের বাসার সাথেই তো আমি প্রজেক্টে ওখানে যা লুকাইছি যেটা তোমাকে না দেখে তো এত রাতে বিয়ে হয়েছি কি নাকি ভাববো তারপর ওর প্রতি একটু রাগ হতেছিল
পালাই
রেখে চলে গেল আমি ওর জন্য এত রাতে কষ্ট বিয়ে হয়ে আসলাম তো ওর জন্য বাবার কাছে প্রথম থাপ্পড় খাইছি তারপর আমাকে রেখে চলে গেল তো আমি ওখানে যা দাঁড়ায় লুকাইছি দাঁড়িয়ে আছি অনেক কান্না করতেছি তো ও আমাকে বারবার ফোন দিয়েছে হিমু তুমি বাসায় চলে যাও মানে ও বারবার ফোন দিয়েছে আমাকে তো আমি বলতেছি না আমি যাবো না বাসায়
আমি জানি না তো আমি বারবার রিকোয়েস্ট করতেছি ও বলতেছে না আমি বলতেছি তুমি কই আমার অনেক টেনশন হচ্ছে বলো প্লিজ তো পরে বলতেছে যে আমি বাসার বাইরে
আচ্ছা
কি বলো কি তুমি এত রাতে বাসার বাইরে তো আমি ওনার নানা ভাবে ভয় দেখা যে বাসা যাওয়ার জন্য আমি বলছি যে কুকুর আসবে শিয়াল আসবে সাপ আসবে ভূতে ধরবে ঠিক আছে ও কোনো কিছু মানতেছে না ওর জিত আমি ওর রেখে কেন চলে আসলাম ঠিক আছে তো পরে আমার মাথায় কোনো কিছু কাজ করতেছিল না এদিক দিয়ে আমার ফ্রেন্ড ট্রেন্ড সবাই খবর হয়ে গেছে যে আমি মেয়ে নিয়ে চলে আসছি ঠিক আছে অলরেডি দুই তিনজনের ফোন চলে আসছে এক ফ্রেন্ডের ফোন দিছে যে বন্ধু মিষ্টি খাওয়াবো না ঠিক আছে তা আমি বললাম যে কিসের মিষ্টি পরে বলে যে মনে মনে বললে তুমি চৈতা পাথর থেকে এক নিয়ে নিয়ে আসছ ভাগায়া পরে আমি কই না তো কিছুদিন পরে ওর খালতো বোন আমাকে ফোন দিছে যে ভাই আপনি কই আমি বাসায় সত্যি বলেন আমি হ্যাঁ আমি বাসায় আমি তো খাইতে বসছিলাম পরে বলতেছে হিমু কোথায় পরে আমি কই তো আমি জানি না তো ওর খালতো বোন বলতেছে ভাই যোগ করেন না অনেক টেনশন নিতেছে, ওর পাওয়া যাচ্ছে না।
টর্চ লাইটের কি পাওয়ার আপনারা চিন্তা করে দেখেন?
সরি বস, ও রামু কিন্তু আমাদের দেখে নাই।
আচ্ছা আচ্ছা,
ওরও দেখে নাই,
বুঝতে পেরেছি।
পরে আমি ওর বারবার ফোন দিতেছি, ও কোনোভাবেই বাসা যাবে না। এটা পুরো খবর হয়ে গেছে, আমি ওকে নিয়ে চলে আসছি, ঠিক আছে? ওরে পাওয়া যাইতেছে না। তো পরবর্তীতে কি করবো কি করবো, ওরা অনেকভাবে রিকোয়েস্ট করতেছি। তো ওর খালতো বোন তো আমার পরিচিত, যে টিচার, ঠিক আছে, ওই বাইরে ফোন দিলাম যে ভাইয়া হিমু ওইখান আছে, আপনি সিঙ্গেল যায় ওকে নিয়ে আসেন, এটাই বলছে।
তারপর হিমু, তারপর
বাইক ফোনটা মেবি লাউডলি ছিল, সব পাশে আমার দাদা ছিল, সবাই খুশি ছিল যেহেতু। তো শুনছে, শোনার পর আমার আঙ্কেল আসবে, আসার পর আমাকে নিয়ে গেছে। তখন ও জানে না, এখন পর্যন্ত কেউ জানে না যে আমি উদিনা তোর সাথে দেখা করছি। আমি ফার্স্ট আপনার কাছে বললাম, এখানে এসে বললাম। তারপর উদিনের মধ্যে বাসায় চলে যায়। তো বাবা বলতেছে, তোমার কাছে আরেকটা ফোন আছে, সেটা আমি আবার আসি, তুমি ওর সাথে দেখা করছো।
আচ্ছা, ওর সাথে দেখা করছো মানে কি? বাবা কি জানলো ওর ব্যাপারে এর আগে?
হ্যাঁ, যিনি ফার্স্ট ফোন ধরে খাই সেদিনই বাবা, ও একটা মিস্টেক হয়ে গেছে মাঝখানে, যিনি ফার্স্ট ফোন ধরে খাই সেদিনই আমার মা ওর ফোন দেয়।
আচ্ছা,
তিনি যান
সালাম দিই, পরে বলতেছে যে আমি হিমুর আম্মু, তো তুমি তো হিমুকে পছন্দ করো?
ডিরেক্টলি ভাবে জিজ্ঞেস করে?
হ্যাঁ, ডিরেক্টলি জিজ্ঞেস করতেছে।
মানে তার আগে আপনার সঙ্গে কথাও বলেনি হিমু, আপনার মা যে ছেলেটাকে?
আমি তো বাবার নাম জানতাম না, শুধু ওই জানতাম যে অনিম ইমরান আর বাইরে মুর্শিদপুর
বাইরে কিছু জানেন না এবং আপনি পছন্দ
করেন। বাবা আমাকে বলছে, বাট আমার মনে নেই, আমি তো মনে রাখার কি করে নেই
প্রয়োজন মনে করেন। আপনি কি মাকে বলেছিলেন যে মা আমি ওই ছেলেটাকে পছন্দ করি?
যেদিন পাঁচ ফোনটা ধরা যায় সেদিন বাবা যে মারলো, তো বাবা জিজ্ঞেস করতেছে, পরে আমি বলতেছি তুমি যাও আমি জিজ্ঞেস করি, আমার কাছে বলবে, হয়তো তোমার সামনে বলতে ই করতেছে না। তো আর মা বলতেছে যে তুই কার সাথে কথা বলছিস সত্যি বরাবর, কার জন্য তুই তো কাউকে কথা বলার জন্য ফোনটা কিনছিস, ফ্রেন্ডের সাথে কথা বলতে তো তুই আমার ফোনটা নিতে পারতি। তো আমি বলছি যে হ্যাঁ বলছে, তো কি হয়েছে? মানে আমি সব সময় যা বলার সরাসরি বলে দিই, যাকে যা বলার। তো আমি বলছি হ্যাঁ বলছে, তো কি হয়েছে আমার লাইফ আমি তো বলতে পারি, স্বাভাবিক আমার একটা ফ্রেন্ড থাকতেই পারে, ভালো ফ্রেন্ড। তো বলতেছে শুধু ফ্রেন্ড হলে তো আমার ফোনে বলতে পারছি, ফ্রেন্ডের থেকে বেশি। আমি বলছি হ্যাঁ ফ্রেন্ডের থেকে বেশি। তো বলতেছে যে কে? আমি বলছি যে মনে হয় না বাসা মুর্শিদ পুরানো ইমরান।
ও আচ্ছা, তার মানে আপনার কাছ থেকে কিছুটা হলো ইনফর্ম আপনার মা। হ্যাঁ, তারপরে কি হলো ইমরান?
তো আমি আন্টিকে ফোন ব্যাক করি পরবর্তীতে, পরে জিজ্ঞেস করতেছে তুমি কি মোরে পছন্দ করো, ভালোবাসো? আমি হ্যাঁ আমি ওকে অনেক ভালোবাসি। পরে আন্টি জিজ্ঞেস করতেছে ওর কি বিয়ে করবো? হ্যাঁ আমি বিয়ে করবো, তো তোমার বাসা থেকে প্রস্তাব পাঠো। পরে আমি একটু ভয় পেয়ে গেছি, এত তাড়াতাড়ি সব তো
ভেরি ইন্টারেস্টিং। মানে
ঠিক আছে,
হিমু ফোন দিয়ে ফার্স্ট টাইম বলে যে তুমি আমাকে বিয়ে করবা, আবার হিমুর মাও ফোন দিয়ে বলতেছে, বেচারি কিন্তু এদিকে সৌদি আরবের জন্য দৌড়াদৌড়ি করতেছে, কখন সৌদি আরবের বিচারটা লাগবে?
হ্যাঁ
ওকে।
তো পরবর্তীতে আন্টি বলছে যে আন্টি আমাকে তিন দিন সময় দিতে হবে। তো আন্টি বলছে না, তোমাকে তিন দিন সময় দেওয়া যাবে না, তোমাকে জাস্ট একদিনের সময় দিব, একদিনের মধ্যে তোমার গার্জেন পাঠাবা বা তোমার যে কোনো রিলেটিভ পাঠাবা, ঠিক আছে? তো পরবর্তীতে একদিন তো চলে গেল, তারপর দিন সকালে।
আচ্ছা না, ক্লাস নাইনে পড়তেন তখন আপনি, রাইট? প্রিয় শ্রোতা, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে একটা বিশেষ অফার আপনাদের জন্য নিয়ে এসেছি আমি ঢাকা এফএম এবং গণপ্রকাশের পক্ষ থেকে। সেটা হলো, যারা আমার বইটি কিনছেন, বিশেষ করে একদিন মাত্র সুযোগ থাকবে, একদিন যারা আমার বইটি কিনছেন, অনেকেই হয়তো তার প্রিয় মানুষকে গিফট করবেন এই বইটি। কেউ হয়তো মাকে করবেন, কেউ হয়তো ভালোবাসার মানুষটিকে করবেন, কেউ হয়তো এমন কাউকে করবেন যার সঙ্গে হয়তো তার বছরের পর বছর দেখা হয় না, এরকম কোনো প্রিয় মানুষকে যদি আপনি গিফট করতে চান বইটি, সেক্ষেত্রে আপনি চাইলে আমি তার জন্যে আপনার হয়ে কিছু লিখে দিতে পারি বইয়ে। এই অফারটি থাকছে শুধু আগামীকালকের জন্য, শুধু আগামীকালকের জন্য, এবং শুধু একটি নাম্বারে ফোন করে এই অফারটি দেওয়া যাবে। নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি 09638771771। বইটির মূল্য 200 টাকা, এবং যেহেতু বইটি আপনি পার্টিকুলারলি কারো নামে লিখে চাচ্ছেন, সুতরাং বইটি আপনাকে অবশ্যই রিসিভ করতে হবে এরকম অর্ডার দিলে, এই জন্য হয়তো বা আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। ওকে, আবারও বলছি শুধুই একদিনের জন্য, ভালোবাসা দিবস উপলক্ষে, এবং এটা হচ্ছে আপনি বইটি অর্ডার দিয়ে বলবেন কার নামে আপনি কি লিখে চাচ্ছেন এবং সে আপনার আসলে সম্পর্কে কি হয়। আমি আর জিকে দিয়ে আপনার হয়ে কিছু কথা সেখানে লিখে দিব আমার অটোগ্রাফ সহ, এবং এটা শুধু কালকের দিনের জন্য, এবং সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। যে নাম্বারটি বললাম আমি একটু আগে, সেই নাম্বারটি আমি আবারও বলছি 09638771771। এই হচ্ছে নাম্বার 09638771771। ওকে, আমরা আরেকটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, মাত্র 2 মিনিটের, আমরা ফিরে আসবো জীবন গল্পে ইমরান এবং হিমুর যে জীবন গল্প সেটা নিয়ে। আমার সঙ্গে থাকবেন আশা করছি।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my space of reality. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo.
স্বাগত আরো একবার শুনছেন জীবন গল্প, আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে ঢাকা এফএম 90.4 এ। হিমু, যেখানটা আমরা ছিলাম, আপনার মা বলেছে ওকে একদিনের মধ্যেই করার জন্য, তারপর কি হলো ইমরান, কি হলো
পরবর্তীতে? আন্টি আমাকে সময় দিল একদিনে, তো তারপরের দিন আমি আর ফোন ব্যাক করিনি বা কোনো যোগাযোগ করি নাই। তারপরের দিন যোগাযোগ করছি, আমার এক চাচাতো মামা আছে, ওনার নাম হয়েছে মেরাজ। তো ওই মামারে আমি ফোন করাই, তারপরে ফোন করানোর পরে ওর আম্মু বলতেছে, হিমন আম্মু বলতেছে যে আজকে ফোন দিয়েছেন কেন, আমি তো গতকালকের কথা বলছি, তো টাইম ওভার হয়ে গেছে, এখন কিছু হবে না, ঠিক আছে। পরে আমার মামা বুঝাইতেছে যে ও এখনো প্রতিষ্ঠিত হয় নাই বা ও কিছু করতেছে না, ও বেকার, আপনার মেয়েও ছোট, আপনার মেয়ে পড়ালেখা শেষ করুক, ও প্রতিষ্ঠিত হোক, তারপরে আমরা একটা কিছু করি। পরে বলতেছে না না এটা হবে না, আমি একদিনে সময় দিচ্ছি, সো ভুইলা যাও রে। এই পর্যন্ত ক্লোজ।
ওকে, তারপর কি হলো হিমু?
তো আমার মা বুঝেছে যে আমার ফ্যামিলি আমাকে বুঝাতেছিল যে দেখ ওকে একদিন সময় দিছি, বাট ও কিছু করে নাই, সামনে তো রিয়েল ভাবে লাভ করে না, মানে আমাকে বোঝানোর জন্য এটা বলতেছে। তো আমি বলতেছি যে একদিন সময় দিয়ে কীভাবে হবো, ও তো বেকার, তোমাদের তো বোঝা উচিত এভাবে। তারপর ফোনটা ধরা গেছি, মানে সেকেন্ড ফোনটা যে ধরা গেছি, মানে রাস্তা আসার পর, এটা তো ফার্স্ট টাইমের কথা গেল। তো ধরার পর আসে তো আমার প্রায় 7 মাস কোনো কন্ট্যাক্ট ছিল না। তো ও এর মধ্যে আবার আমার খালাতো বোনকে ফোন করতো, মানে আমার যারা রিলেটিভ আছে সবাইকে ফোন করতো,
মামাতো ভাইকে,
হ্যাঁ আমার মামাতো ভাইকে ফোন করতো। তো আমার যেহেতু যে যে ভাই আছে আমাকে পড়াইতো, প্লাস ওর আগে থেকে পরিচিত, ভাই প্রতিদিন আমার বাসা আসতেছে, আমাকে পড়াইতেছে, ও জানতো এটা। তো ভাই বলতেছে যে ভাই প্লিজ একবার ওর সাথে কথা বলা দেন, তুই একবার বলা দেন, ওর সাথে মানে রিলেশন রাখুক বা না রাখুক, আমার সাথে একবার কথা বলতে চাই যে কেমন আছে, আমি ওই দিন ওকে ভাবে রেখে চলে আসছি, মানে ওটা বলতেছে, মানে ও নিজে অপরাধ বোধ করতেছে যে রেখে চলে গেছে। বলতো প্রতিদিন আসে, যেদিন ফোন করতো ভাই ওই দিন আসে, বলতো যে কেমন এমন এমন তোমার ফোন দিয়ে বসে, আমি কি বলবো মানে এখন আমি বুঝছি যে আমি ওরে বসি, তো এটুকু বসি। তো আমি বুঝছি যে ঠিক আছে, পরে বলছি যে এই জন নাম্বার তুমি আর এই সময় একটু ফোন দিও, একবার জন্য ফোন দিও, অনেক রিকোয়েস্ট করছে, কান্না করছে, তো ফোন দিও। তো আমি বুঝছি আচ্ছা ঠিক আছে ফোন দেবো। এখানে আমার চাচির বাসায়, মানে আমাদের বাসায় আমার চাচির বাসায় একসাথে, তো চাচিদের বাসায় একটা লোক থাকতো পাবনার, থাকতো পর ওনারকে আমি বলি যে আপনার ফোনটা একদিন আমার লাগবে। পরে বলতেছে না তোমার বাবা জানা গেলে পরে অন্যরকম, বাবাকে সবাই আমাদের ভয় পায়, সবাই ভয় পায়, আমার খালাতো বোন যে আছে, আমার ফুফাতো বোন, সবাই আমার বাবাকে ভয় পায়। আমি বলতেছি যে কেউ জানবে না, ঠিক আছে আমি আপনাকে 500 টাকা দিই, আপনি আমাকে ফোনটা দেন, মানে অসহ জাস্ট কথা বলার জন্য।
বুঝতে পেরেছি,
তো আমি যখন টাকার কথাটা বলছি তখন রাজি হয়ে গেছে। তো বলছি ঠিক আছে দাও, আমি টাকা দিয়ে ফোনটা নিয়ে আসি এক রাত্রের জন্য। তো আমি কয়ে ফোন দিছি, বাইরের নাম্বার ফার্স্ট মিস কল দিছি, তো ফোন ব্যাক করছে সাথে সাথে। ফোন ব্যাক করার পর বলতেছে হ্যালো, পরে আমি তো কথা বলতে পারছি না, পাশে দাদু আছে, ও বুঝতে পারছে এটা আমি, যেরকম কথা বলতেছে না, পরে বলতেছে হিমু তুই হিমু হও, তো একটু কাশি দাও। তো আমি কাশি দিছি, তো বলতেছে যে কেমন আছো, সরি
পাসওয়ার্ড ছিল কাশি,
হ্যাঁ
ওকে।
ও বলতেছে যে আমি তোমাকে রেখে চলে আসছি, আসলে আমি বুঝতে পারি না যেরকম হবো বা আমাদের দুজনে ভুল ছিল ওই দিন, ওইটা বলতেছে। তো আমি বলছি যে
ফার্স্ট টাইম আপনাকে ও হাক করেছিল, রাইট, সেই দিন, হ্যাঁ ওই দিনের স্মৃতিটা অন্যরকম, মানে হেভেনলি হতে পারতো, স্বর্গীয় অনুভূতি হতে পারতো, কিন্তু আলটিমেটলি এমন আতঙ্কের মধ্যে চলে গেছেন যে এরপরের বার হাক করতে গেলে অন্তত 15-20 বার চিন্তা করতে হবে যে কেউ টর্চ লাইট নিয়ে আসতেছে কিনা। ওকে,
তো 7 মাস পর কথা, তো ফিলিংসটা অনেক বেশি হয়েছিল যে 7 মাস পর আসলে কথা বলতেছি। তো এই 7 মাসের গ্যাপের ভেতর না, মানে আমাদের রিলেশনটা আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের ভালোবাসাটা বাড়তেছিল, মানে গ্যাপ যে আছে তা আমাদের কমতে ছিল না,
এক্স্যাক্টলি গ্যাপ হলে কিন্তু লাভ বাড়ে,
মানে আর বাড়তেছে,
রাইট,
আমি বেশি বেশি মিস করতেছি,
রাইট,
তো এমন হয়েছে যে আমার এই সাইড লিখতে দিয়েছে, আমি খাতের ভিতরে নাম লিখে ফেলছি,
ও
এরকম হয়েছে
আমার, একদম পুরো সিনেমাটিক, হ্যাঁ,
ও আমি ব্যাংকের ভিতরে নাম লিখে রাখছি, হাতের ভিতরে নাম লিখে রাখতাম,
আপনি কোথা কোথা লিখতেন ম্যাম?
আমি কোথাও লিখি নাই, বাট আমি বাইরে যাওয়ার পরে টাইম অনেক কম পাইতাম, বিজনেস নিয়ে চাকরি জব নিয়ে অনেক টেনশনে থাকতাম, ফ্যামিলির টেনশন সবকিছু
মিলে, ইন দ্য মিডটাইম কি আপনি দেশের বাইরে চলে গিয়েছিলেন নাকি 7 মাসের গ্যাপে? না,
এভাবে তুমি অন্য ফোন নিয়ে কথা বলো, তো আমি একটা ফোন পাঠিয়ে দিই, তো ও ফার্স্ট ওদিন আমাকে ফার্স্ট গিফট ফোন
দেশের বাইরে থেকে,
হ্যাঁ, ফোনটা পাঠায়, পাঠানোর পর আমি আমার ফ্রেন্ডের মাধ্যমে ফোনটা আনাই, আনার পর
3 নম্বর ফোন,
হ্যাঁ 3 নম্বর ফোন আমার, এভাবে চলতেছে, ভালো চলতেছে, তো জাস্ট 17 দিন গেছে, 17 দিন যাওয়ার পর আমি ওই পাবনে জানছি ওনার ওই ফোনটা চার্জ দিই, প্লাস ওনাকে মাঝে মাঝে টাকা দিয়ে দিছি,
আচ্ছা,
যেন বাবাকে না জানে,
আচ্ছা,
একদিন ফোন উনি যখন ফার্স্ট ফোনটা দেখে আমার, তখন বলতেছে যে হিম্মু তো ফোনটা আমাকে দিয়ে দাও, মানে ফোনটা তো অনেক দামি, ধরা খেলে তো ফোনটা শেষ, না আমার ফোনটা নাও, তো আমি বলতেছি যে আমি আপনাকে একটা ফোন কিনে দেবো, দামি ফোন কিনে দেবো, বাট আর ফার্স্ট গিফট আমি এটা দিতে পারবো না, এখন ওনার ঘরে একদিন ফোনটা চার্জ 17 দিনে দিন ফোনটা চার্জে দিয়ে আসছি, দিয়ে আসার পর উনি বলতেছে আমি সন্ধ্যাবার গেছি যে আন্টি ফোনটা দেন, সন্ধ্যা হয়ে গেছে, পরে তো আমার আসতে দেবে না, পরে বলতেছে ঘরে থেকে নিয়ে নাও যেখান থেকে চার্জ দিছো, তো ঘরে গেছি যে আপনার ফোনটা আনতে গেছি, দেখি ফোন নাই, তা বলছি আন্টি ফোনটা তো ওখানে নাই, অনেক ধরে আসছেন, পরে বলতেছে নাম তো রাখি নাই, তাহলে মনে হারা গেছে, তারপর ওই দিন আমি অনেক ওদিন আমি বাসায় অনেক কান্নাকাটি করি, আমি জিজ্ঞেস করছি কী হয়েছে, বসে আগের মতো মাথা ব্যথা করতেছে অনেক, বুঝে নেয় যে আমার অনেক কান্না করতেছে, ফার্স্ট গিফট হারা গেছে দেখা, তো ওইভাবে মানে থার্ড ফোন হারা গেল, তিনটা ফোন চলে গেছে, কয়েকদিন পর তারও এক সপ্তাহ পর ও আমার জন্য আইটো ফোন পাঠাচ্ছে, আইটো ফোন পাঠানোর পর এভাবে আবার কথা বলতেছি কথা বলতেছি, এই ফোনটা আবার আমি কি হয়েছি ফোনটার সাথে নিয়ে ওয়াশরুমে যায় দুশো সঙ্গে ফোনটা দেখা চলে আসে,
ওকে,
তো আমার কাছে আবার ফোনটা ধরা গেছি, তো এই যে এক্সামের আগে ফোনটা ধরা খাওয়ার পরে ওর সাথে আমার প্রায় এক মাসে মানে কোনো জল ছিল না মাঝখানে,
আচ্ছা,
এক্সামের 15 দিন আগে থেকে একদম শেষ হওয়ার পর পর্যন্ত ছিল না, পরে একদমই রেজাল্ট একটু খারাপ আসে ওর সাথে কথা বলার কারণে 4.89 আসে,
আচ্ছা,
রেজাল্ট তাছাড়া 8 আর 5 দুটো গুড এ প্লাস আসছে,
ওকে,
পরে কান্নাকাটি করি, পরে বাবা বুঝায় যে দেখ যা হবার হয়েছে, তো এটা না মন খারাপ করিস না, মন খারাপ করলে নেক্সট ওদের পড়াশোনা খারাপ হবো, তো তুই কোথায় ভর্তি হবি, গ্রামে ভর্তি হবি না ঢাকা চলে যাবি, তো আমি আমার ছোটো বা থেকে সবাই ছিলাম ক্যাম্পিয়ন কলেজে পড়বো, বাবা ক্যাম্পিয়ন কলেজে যোগাযোগ করে, তো ওখানে ভর্তি হই, ওর সাথে আমার যোগাযোগ নেয় তখন টোটালি অফ, ক্যাম্পিয়ন কলেজে ভর্তি হওয়ার পর এখন মানে আমার একটু ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের ওয়াইফের কথা বলতেছি আমি, যে ক্লাস টেনের পরীক্ষা দেওয়ার পরে মাঝখানে একবার যোগাযোগ হয়েছিল বন্ধের মধ্যে ওর সাথে আমার, তখন আমার সাথে আমার এক রিলেটিভ মানে আমার মামাতো বোনের বিয়ে হয়েছে যার সাথে, মামাতো বোনের মানে খালা শ্বশুরের ছেলের সাথে মানে খালা শ্বশুর বা দেবর সাথে আমার বিয়ে ঠিক হয় মোটামুটি, মানে ওকে ফোনটা ধরা খাই, দেখার পর বাবা বুঝে যে আমি আর ঠিক হব না, মানে ওর জন্য পুরো পাগল ছিলাম যেটা বলে, তো মানে বাবা মুখে তর্ক করতাম ওর জন্য আমি, তো এটা হওয়ার পরে বিয়ের মোটামুটি ঠিক হয়, ঠিক হওয়ার পরে এখন ও বলতেছে মানে আমি ওর বলি যে শুধু আসছে একদিন আমার দাদার ফোন দিয়ে আমি মিস করে দিই, কল ব্যাক করার পরে আমি বলি যে মনে মন যে আমার বিয়ে হয়ে গেছে এখন আমি কী করবো, জাস্ট এটুকু বলি, বলার পর আসলে আমার কোনো কন্ট্যাক্ট হয় না, তো আমি একদিন আমার নানু বাসায় বেড়াতে গেছি বন্ধের মধ্যে, তারপর ও ওর এক বোনের বোনকে দিয়ে আমার ফোন করায়, ফোন করার পর বলতে আমার আমার বলতে যে আমি হিম ফ্রেন্ড একসাথে আমরা পরীক্ষা দিচ্ছি, তো হিম কিছু দেওয়া যাবে, পরে আমার ভাবছে যেহেতু মেয়ে কণ্ঠ তো ওর ফ্রেন্ড, তো আমাকে দেখে দিতেছে ফোন, তারপর বলতেছে যে হিম্মু আমি দেলভা আমি ইমরান ভাইয়ের বোন হই, তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে, তো ঠিক আছে আমি তোমার সাথে দেখা করবো, তোমার সাথে কিছু কথা আছে তোমাকে একটা ফোন দিব,
ওকে,
তো আমি বলতে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার বাসায় আসো, ও বলতেছে আমি তোমার বাসায় আসি তোমার ফোন নাম্বারটা নিছি, তো বাসায় যাস ওটা আমার আব্বু আবার খেয়াল করছে নোটিস করছে যে আমার বাসায় একটা মেয়ে আসে আমার ফোন নাম্বার নিয়ে গেছে, তা বাবা তখন মাইন্ডের কাজ করছে যে ওর যদি ফ্রেন্ডই হয় ফোন নাম্বার তো অবশ্যই থাকবে আর আমার ফোন নাম্বার, তো আবার আলাদা করে কেন ফোন নাম্বার নিয়ে গেল, তার আগে আবার কয়েকদিন আগে আবার ওর জন্য ফোন ধরা খেয়েছি, বুঝে গেছে বাবা, আম্মু ওর বাবার সাথে ফোন করছে একটু পরে যে তোমার একটু মেয়ে ফোন দিয়েছিল, পরে বলতেছে হ্যাঁ ওর একটু ফ্রেন্ড ফোন দিয়েছিল কি জন্য নাম বললো দেড়া না কি জন্য, পরে বললো যে কি বলছে ওরে, পরে বলতে যায় না কি কথা হচ্ছে ওর সাথে, আমি তো ওখানে ছিলাম না ফোন নিয়ে অন্য জায়গায় কথা বলছে, এখন বাসায় আসার পর বাবা জিজ্ঞেস করতেছে দেল ভাইকে, পরে আমি বলছি যে এমন এমন আমার একসাথে এসেছে পরীক্ষা দিয়েছি, তো বাবা বিশ্বাস করে না, পরে বলতে আমি বলছি যে কালকে আসবো তো বাসায় বসে মানে অনেকে বিয়ে বিয়ে ইনভাইট করতে আসবো, মিথ্যে কথা, ও আমার এটাই বলতে বলছে বাসায়। তো আম্মু এবার বলতেছে যদি ও আসে ওর একা কথা বলতে দিবে না, ওর সাথে থাকবে।
আচ্ছা,
তো এখন ও আসে, তারপর দিন সকালে 11টার দিকে আসার পরে
এই মেয়েটাকে তো ইমরানই পাঠিয়েছিল না?
হ্যাঁ, ও পাঠিয়েছে।
আপনি বিভিন্ন বুদ্ধি করে ওকে পাঠিয়েছিলেন?
হ্যাঁ, ও বোনটা আমার জন্য অনেক হেল্প করছে।
ওকে ওকে, তারপর
তারপর এখন ওই আপু আসতে আসার পর আম্মু তো কোনো ভাবে আমায় ছাড়তেছে না, আমার সাথে আলাদা কথা বলতে পারতেছে না। ও বলতেছে আন্টি মনে আমার বিয়ে করছে এত তারিখে, আমি বিয়ে মিথে বলতেছে জাস্ট যে হিমুল জাতি দিয়ে এটা বলতেছে। তোমার বলতে ঠিক আছে বাবা আসুক, বাবাকে বলি বাবা যে জাতি দিয়ে যাবে। তো এখন ও বলতেছে যে আন্টি আপনি তো প্রজেক্টটা তো অনেক সুন্দর, আমি সবাইকে শুনছি, আমি যা দেখে আসি প্রজেক্টটা।
কিসের প্রজেক্ট?
প্রজেক্ট বলতে ওখানে পুকুর আছে, তারপর বিভিন্ন ফল গাছ আছে।
ও খামার?
হ্যাঁ, খামার টাইপে।
আচ্ছা,
কবুতর মানে অনেক কিছু আছে ওখানে।
আচ্ছা আচ্ছা।
তো বলতেছে আচ্ছা ঠিক আছে যাও। তো পরে আমি যেতেছি, তো গেছি প্রজেক্টে গেছি, তারপর বলতেছে মন মন ইবনে ভাই আমার ঘরে কান্নাকাটি করছে, ফোন দিয়া এক কাজ করো তুমি আমার সাথে, আমার সাথে চলে আসো, আমি ফোনের মাধ্যমে তোমাকে বিয়ে করে দিই, আপু বলতেছে।
ওকে,
তো আমি তো পরে রাজি হয়ে গেছি। পরে আমি বলছি ঠিক আছে তো কবে যাবো বলো। পরে বলতেছে যে কালকে এই সময় মানে সকাল 10টা মানে 11টায় আমি মানে মানে একটা জায়গা নাম বলছে যে লঞ্চ ঘাট, আমি ওখানে থাকবো তুমি এসো।
আচ্ছা,
তারপর দিন আম্মু আমার ছোট ভাই তখন একদম চলতেছিল, আম্মু স্কুলে গেছে ভাইয়ের সাথে, বাবা ঢাকা গেছেন। তো এই সময় বাবা ঢাকা না, বাবা ফরিদপুর যাওয়ার কথা ছিল, তো বাবা চলে গেছেন। যাওয়ার পরে এখন আমি বেরুছি, 11টার দিকে বের হওয়ার পর ওখানে গেছি আর আপু আসছে, আপু হচ্ছে বোঝা নিয়ে এসেছে, বোঝা পরে জাস্ট এই সময়টার পর আপু আমার এক রিলেটিভের বাসায় নিয়ে রাখছে, আপুর এক রিলেটিভের বাসায় রাখার পর এখন বাবা তো বলতেছে কোন মেয়ে আসছিল কোন ঠিকানা বলছে ওই ঠিকানাই করো। তো বাসায় যা বাবা অনেক যেহেতু পাওয়ারফুল আমার বাবা অনেক এলাকার মধ্যে, তো অনেক কি হতেছে, তো বলতেছে যে এখন তুমি এটা না করো, আমি সচিব মানে সচিব বেঁধে মানে মানে বিভিন্ন ধরনের ঠিক করাম।
তুমি কি করেছে বাবা কি করেছে ওইখানে?
বাবা মানে ওই আপুদের বাসা যায় মানে অনেক এলাকায় যে গণমান লোক আছে ওদের নিয়ে গেছে।
আচ্ছা,
নিয়ে যে মানে আপুদি বলতেছে যে ও তো এখন 18 বছর হয় নাই, তো আমি নিয়ে গেছে চুরু করে নিয়ে গেছে আপনার মেয়ে।
আচ্ছা,
ওই আপু আমাকে আবার ওই রিলেটিভ বাসায় রেখে আবার চলে আসছে।
আচ্ছা,
আসে পরে ফোর্স করতেছে বলতে আনতে যায় না কোথায়, বলতেছে না তুমি 100% তুমি আমার নিয়ে গেছো।
আচ্ছা, তো আপনি এর মধ্যে মানে বাসা থেকে একদম প্ল্যান করে বের হয়ে গেছে?
হ্যাঁ।
বিয়ে করার পরে কি হতে পারে আপনি সেটা চিন্তাও করেননি?
হ্যাঁ, আমি জানি বিয়ে হবে ঝামেলা হবে, আমি এটা বলছি আপুরে।
আচ্ছা,
যাব আমার বাবা কিন্তু কেমন
মানে আপনি ঝামেলা হোক আর যাই হোক আপনি বিয়ে করবেন, এটা হচ্ছে
মানে আমি যে কোনো মূল্যে আর চাই,
যে কোনো মূল্যে ওরে চাই।
ওকে ওকে, আমার যাই হয়ে যাক।
ওকে,
এখন আপু আমার ফোন দিয়ে আপু আমাকে যেটা ফোন আবার রেখে আসছিল ওই আপু যে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো, এবার ভাই তোমার সাথে কন্ট্যাক্ট করবে, ফোন দুটা ফোন ছিল আপু, একটা ফোন রেখে আসছে। তো এখন আপু আপু দিয়েছে তোমার বাবা এসে ঝামেলা করতেছে কি করবো। তো আবু ওর বলতেছিল যে আবু আবু ফোন দিয়ে আমার শুনেছিল যে বাবা কি বলতেছে যে বাবা তো জানে যে আপু আমার ফোন দিয়ে রাখছে। তো বাবা বলতেছিল যে যদি আমি মেয়েকে এখন আনে দাও বুঝোই তো তোমার মানে আমার আমারই তো তুমি বুঝে আমি কি করতে পারি, তো আমি কিন্তু পুলিশ হয়ে যাবো পুরো বাড়ি ঘেরাও করে ফেলবো। আর তোমার ওই আপুর আবার বিয়ে হয়েছিল মানে 2-1 মাস আগে, তোমার নতুন বিয়ে হয়েছে তোমার তো পুরো একটা বদনাম হয়ে যাবো। তো এবার বলতেছে পরে আপু অনেক ভয় পাইতেছিল, পরে আমি বলছি ঠিক আছে আপু আমি তাহলে চলে আসতেছি, মানে আমার জন্য একটা মেয়ের লাইফ নষ্ট হয়ে যাবে এটা আমি চাইনি।
আপনি স্যাক্রিফাইস করা চিন্তা আমরা করলাম না,
আমি পরে ভাবলাম যে না আমার জন্য কার লাইফ নষ্ট হয়ে যায় বা কারো মার তো নতুন বিয়ে হয়েছে, আপুর হাজবেন্ড কোন হিসেবে নেয়, শ্বশুর ভাই হিসেবে কোন হিসেবে নেয়,
রাইট,
আর সংসার ভেঙে যেতে পারে। তো আমি তো বলছি যে আপু ঠিক আছে আপনি আমার নিয়ে যান আমি আসতেছি, তো আপু বলছে যে ঠিক আছে আমি আসতেছি।
তো বসে এখানে আমি কিছু কথা বলি, যেহেতু তোমার বিয়ে ঠিক করে ফেলছে তো তুমি টিউনু কে বলো, ঠিক আছে আমাদের ওখানে টিউনু টা অনেক ভালো, ঠিক আছে মেয়েদের ব্যাপারে অনেক
টিউনু কে বলো, মানে হচ্ছে আমার বয়স যেহেতু 18 বছর হয়নি এর মধ্যে বিয়ে দেওয়া যাবে না।
হ্যাঁ, এটা আমি ওরে শিখাই দিছি,
যার সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেল তাকে কি রিচ করতে পারছিলেন না হিমু, তাকে ফোন করে বলা যে না আমার
কে সবকিছু জানে,
ও জেনে শুনে রাজি।
হ্যাঁ, জেনে শুনে রাজি, মানে সে বলতেছে আমার বলতেছে যে দেখো বিয়ের আগে অনেক মিশে রিলেশন থাকে বাট বিয়ের পরে সব ঠিক হয়ে যায়।
আচ্ছা,
অনেক মেয়েরা এটা ঠিক হয়ে যায়।
আচ্ছা,
তো যেহেতু তোমার ফ্যামিলি মানে না তো এখন তুমি আসলে কি যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার মা আবার মানে বিয়ে ঠিক হওয়ার 1 মাস আগে রিসেন্টলি মারা গেছেন, তো মারা যাওয়ার আগে আমার পছন্দ করে রেখে গেছেন।
ও আচ্ছা,
মানে সেই হিসেবে উনি চাইতেছিলেন যে ওনার মায়ের সেই ইচ্ছাটা পূরণ করার জন্য।
আচ্ছা আচ্ছা,
যে আমার যে রিলেশন সেটা জানা সত্ত্বেও বিয়ে করতে চাইছেন সেই জন্যই।
আচ্ছা আচ্ছা,
ও এটা বলতেছে যে আমি জানি হতে তুমি আমাকে ওরকম ভাবে ভালোবাসতে পারবা না বাট তবু আমার মায়ের সেই ইচ্ছা আমার ফ্যামিলি তোমার চায় আর তোমার দুই ফ্যামিলি যেহেতু রাজি সেজন্য চাইতেছিলেন এটা।
ওকে, উনি কি অবস্থা সম্পন্ন ছিলেন মোটামুটি?
হ্যাঁ,
তো আমি যেখানে ছিলাম তো আমি তো অনেক টেনশনে ছিলাম, ও বাসা থেকে বের হয়ে গেছে। পরে আমি ওরা বলতেছি যে আমি জিনোর নাম্বার কালেক্ট করে দিচ্ছি, তুমি জাস্ট একটু বলো যে আমি পড়ালেখা করতে চাই, আমার 18 বছর হয় না, বাট জাস্ট এইটুকুই বলো, সাথে সাথে ফোর্স পাঠাই দিবে তোমাদের বাসা, এটা ক্লোজ করে দিবে, ঠিক আছে? তো বলতেছিল না আমি পারবো না, ভয় লাগতেছে।
কোথায় যায় অবস্থাটা সেটাই কথা। আমরা একটা ছোট আরেকটা বিরতি নিব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আমরা ফিরে আসবো জীবন গল্পে। আবারও বলছি, জীবন গল্প এবং সিক্রেটস নামে আমার যে বইটি আপনারা বইমেলাতে পাচ্ছেন, বর্ণপ্রকাশের 101 নম্বর স্টলে বইটি আপনারা পাচ্ছেন। এই অনুষ্ঠানে অ্যানাউন্সমেন্ট হওয়ার আগামী 3 দিন পর্যন্ত আমার কিছু কথা লেখা থাকবে প্রত্যেকটা বইয়ে উইথ অটোগ্রাফ। আপনারা যেটা করবেন, যদি অংশ এই বইটা সংগ্রহ করতে চান, ইমিডিয়েটলি অফার দিতে হবে, ইমিডিয়েটলি অর্ডার দিতে হবে। নিয়মটা হচ্ছে ক্লিক অ্যান্ড ডিলের ফোন নাম্বার যেটা 24 ঘন্টা ওপেন থাকে, 09638771771। আমি আবারও বলছি 09638771771, এবং rockomare.com যেটা অফিস টাইমে খোলা থাকে 16297। আবারও বলি 16297। ওকে, এই নম্বরে ফোন দেবেন আপনারা, ফোন দিয়ে বলতে হবে আর জি কে প্রিয়ার জীবন গল্প এবং সিক্রেটস বইটি চাই উইথ অটোগ্রাফ, এবং বইটির মূল্য রাখা হয়েছে 200 টাকা, কুরিয়ার চার্জ আলাদা। সাথে আরেকটি নাম্বার বলছি আমি rockomare.com এর, এটি হচ্ছে আপনার শুধু SMS করে আপনাকে বইটি সংগ্রহ করতে হবে, নাম্বারটি হচ্ছে 01841115115। আমি আবারও বলছি 01841115115। ফিরে আসছি ঠিক রাত 12টায়।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo.
আমন্ত্রণ আরো একবার প্রিয় শ্রোতা, এসেছে জীবন গল্প ঢাকা FM 90.4 এ। আমি আর জি কিপ্টিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে জীবন গল্প বলার জন্য একটা কাপল এখানে এসেছেন, ইমরান এবং হিমু। প্রিয় শ্রোতা, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে একটা বিশেষ অফার আপনাদের জন্য নিয়ে এসেছি আমি ঢাকা FM এবং বর্ণপ্রকাশের পক্ষ থেকে। সেটা হলো, যারা আমার বইটি কিনছেন, বিশেষ করে একদিন মাত্র সুযোগ থাকবে, একদিন যারা আমার বইটি কিনছেন, অনেকেই হয়তো তার প্রিয় মানুষকে গিফট করবেন এই বইটি। কেউ হয়তো মাকে করবেন, কেউ হয়তো ভালোবাসার মানুষটিকে করবেন, কেউ হয়তো এমন কাউকে করবেন যার সঙ্গে হয়তো তার বছরের পর বছর দেখা হয় না, এরকম কোনো প্রিয় মানুষকে যদি আপনি গিফট করতে চান বইটি, সেক্ষেত্রে আপনি চাইলে আমি তার জন্যে আপনার হয়ে কিছু লিখে দিতে পারি বইয়ে। এই অফারটি থাকছে শুধু আগামীকালকের জন্যে, শুধু আগামীকালকের জন্যে, এবং শুধু একটি নাম্বারে ফোন করে এই অফারটি দেয়া যাবে। নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি 09638771771। বইটির মূল্য 200 টাকা, এবং যেহেতু বইটি আপনি পার্টিকুলারলি কারোর নামে লিখে চাচ্ছেন, সুতরাং বইটি আপনাকে অবশ্যই রিসিভ করতে হবে এরকম অর্ডার দিলে, এই জন্য হয়তো আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। ওকে, আবারও বলছি শুধুই একদিনের জন্য ভালোবাসা দিবস উপলক্ষে, এবং এটা হচ্ছে আপনি বইটি অর্ডার দিয়ে বলবেন কার নামে আপনি কি লিখে চাচ্ছেন, এবং সে আপনার আসলে সম্পর্কে কি হয়। আমি আর জি কিবরিয়া আপনার হয়ে কিছু কথা সেখানে লিখে দিব আমার অটোগ্রাফ সহ, এবং এটা শুধু কালকের দিনের জন্য, এবং সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। যে নাম্বারটি বললাম আমি একটু আগে, সেই নাম্বারটি আমি আবারও বলছি 09638771771। এই হচ্ছে নাম্বার 09638771771। ওকে, আমি কথা না বাড়িয়ে তাদের কাছে আবারও ফিরতে চাই। তারপর
হ্যাঁ, তখন আমি অনেক টেনশনে ছিলাম। পরবর্তীতে আমি আমার এক ফ্রেন্ড আছে উকিল, তো ওরা ফোন দিলাম যে আমার টিনো নাম্বারটা লাগবে, তো সাথে সাথে আমাকে নাম্বারটা কালেক্ট করে মেসেজ করে দিছে। তো আমি সাথে সাথে মেসেজ করে ইমুকে দিয়ে দিলাম। তো ইমুকে আমি বারবার বলতেছি যে তুমি জাস্ট ফোন করে বলো। তো কি মনে করবে না কি, ও একটু ভয় পাচ্ছে, ঠিক আছে?
আচ্ছা,
পরবর্তীতে আমি অনেক জোর করে বললাম যে তুমি বলো, জাস্ট একটা কলদা বলো যে আমার 18 বছর হয় না, আমি পড়ালেখা করতে চাই, আমি এখন বিয়ে করতে চাই না, আমার বাবা জোর করে বিয়ে দিচ্ছে।
আচ্ছা, তারপর কি হলো?
তো আমি সেই রাজি হই বলার জন্য। তো রাজি হওয়ার পরে ওই আপু মানে দিলভাপু আমাকে ফোনটা করে যে এমন এমন আছে, আমাকে ফোর্স করতেছে, তো আমি কি করবো? তো আমি ভাবলাম যে তাহলে এসব করে কোনো দরকার নেই, টিউনের কাছে তার ঝামেলাটা বাড়বে, তার থেকে বরং বাসায় চলে যায় যেহেতু আপু কেন ফোর্স করা হচ্ছে। তো আমি আপুকে ফোন দিয়ে বলি যে ঠিক আছে তুমি আসো, তাও বলতেছে আমি তুমি ওই জায়গায় তুমি মানে ঠিক আছে তুমি ওখানে আসো, আমাকে তুমি নিয়ে যেতেছি, তো আমি ওই জায়গাটা চিনি না।
আচ্ছা,
তো আমার কাছে এক ফ্রেন্ডের নাম্বার ছিল, আমার এক ফ্রেন্ড ক্লাসমেট, তো আমাকে ফোন দেয় যে অন্তু, নাম্বার নাম অন্তু, যে বলতেছে যে অন্তু আমি ফোন দিয়ে কান্না করে দিছি। তো বলতেছে যে কি হয়েছে, কান্না করতেছো কেন? বাবা আমাদের কথা সব জানতো। তো আমি বলতেছি যে আমি একটু প্রবলেমে আছি, তুমি আমার একটু এখান থেকে নিয়ে যাও। তো বাইক নিয়ে আসলে আসার পর ওর সাথে আমি আপু যেতে ঠিক আছে ওখানে চলে গেছি। চলে যাওয়ার পর এখন আমি আপুর মা আসছে, আপু আসছে, আর আপুর এক আন্টি আসছে, মানে ভাস্তি। তো আসার পর আমার আমাদের বাসায় রেখে আসবে, রেখে আসার পর মানে বাসায় প্রভাবশালী লোক মানে বিচার টিচার করে রজব মোল্লা, উনি আমার অনেকক্ষণ বুঝাইছে যে এটা তো অপব্যয় হইতে পারে, তুমি এখন ভুলে যাও সব পড়াশোনা করো মন দিয়া, আর যেহেতু তুমি মৃত্যু বুঝে দিছো। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আমি ভুলে যাম, মানে বলতেছি সবাইকে। পরে বুঝার পর আমি অনেক কানাকাটি করছি বাসায় এসে, আর বাবাকে সরি করে বুঝছি যে আমি সরি আমি ভুলে চলে গেছি। তো আমি চলে গেছি ব্যাপারটা বেশি করে জানতো না, বাবাই কি সরাসরি না, যেহেতু প্রভাবশালী ছিল মানে অতটা সরাসরি হয় নাই তখনও। তারপর মোটামুটি ভালো যেতেছে, ওর সাথে আর কন্ট্যাক্ট নাই তখন আর। তো আমি যে ফোনটা আপু আমাকে দিয়েছিল ওটা আপু নিয়ে গেছে, 6টা ফোন ধরা গেছে অলরেডি। তো 6টা ফোন ধরা গেছি, যোগাযোগ নেই। আমি ওজন অনেক কান্না করতাম, তো আমি ভাবছি আমি যদি আমাদের এলাকার কোনো কলেজে ভর্তি হই তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবো না, সম্ভব না বাসায় থাকা। তাতে যদি আমি ঢাকা যাই তাহলে হোস্টেলে থাকলে আমি লুকায় ফোন স্কুলে করতে পারবো, ওর সাথে কন্ট্যাক্ট করতে পারবো। তো সেই জন্য আমি ক্যাম্বিয়ানে ভর্তি হই, ক্যাম্বিয়ানে মানে ঘুষান 4 নম্বরে। তো 4 নম্বর ক্যাম্পাসে ভর্তি হই, 4 নম্বর ক্যাম্পাসে ভর্তি হওয়ার পর এখন আমার ফ্রেন্ড মানে ওখানে একটা মেয়ের সাথে ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়, নাম সিফটি।
বিয়েটাকে ঠেকালো কিভাবে?
বিয়ে ঠেকাবো, আমি তখন যে চলে গেছি তো আমি বুঝছি যে আমি বিয়েটা করবো না এখন, বিয়ে তো মানে নিশ্চয় আবার এরকম ঘটনা ঘটতে পারে,
আমি তাহলে বাড়ি থেকে চলে যাবো। হ্যাঁ, ওটা বলে আপনি ঠেকালেন না?
মোটামুটি ঠেকাইছি।
আচ্ছা, ওকে। তো তখন আমি ক্যাম্পিয়ানে আসছেন?
হ্যাঁ, ক্যাম্পিয়ানে আসছি। ক্যাম্পিয়ানে আসার পর এখন তো আমি আবার ক্যাম্পিয়ানে কালচার একাডেমিতে মানে সদস্য ছিলাম একজন, তো হিসেবে আমার ওইখানে রিয়েক্টে যেতে হতো হোস্টেল থেকে। ওই সময় মনে করেন যে হোস্টেল বিয়ে হওয়ার সুযোগ ছিল, তো তখন ওর সাথে কথা বলতে পারতাম আমার ফ্রেন্ডে ফোন দেওয়া। পরে ওই দিনই ফার্স্ট একটা ভিডিও করে কথা ক্যাম্পিয়ানে আসে, এর আগে পর কখন ভিডিও করে কথা হয় নাই। আমাকে যে একটা ফোন পাঠায় ওর এক মামার কাছে, নাম সালাউদ্দিন মামা, তো মানে ফ্রেন্ড যাচ্ছে মামা বলে মানে রিস্তে মামা হয়, মামা ফোনটা আমাকে দিয়ে যায় কলেজের সামনে এসে দিয়ে যায়। তো ফোনটা আমি ওই দিন কলেজে নিয়ে নিই, ভয় পাইতেছিলাম ফার্স্ট। তো আমি ওর ফ্রেন্ডের কাছে দিয়ে তৃপ্তির কাছে দিয়ে দিয়েছি, তুই ফোন চার্জ করা, তারপর দিন আমি দিস। বলার পর এখন ফোনটা ধরা খাই, ধরা খাওয়ার পর মিস অনেক রিকোয়েস্ট করি, কান্না করি আমি ওই দিন অনেক। তো ওই দিন আমার হোস্টেল কয়েকটা ফ্রেন্ড আছে, আর বলতেছে ঠিক আছে তোর ফোন নিয়ে গেলে সমস্যা নাই, তুই কালকে একটা ফোন কিনে নিস, আর সিম আমার একটা ফ্রেন্ড ছিল উপস্থিত, আমাকে 2টা সিম আছে, আমি একটা সিমটা দিয়ে দিয়েছি। তো তারপর বলার পর আমি তারপর দিন আমার ফ্রেন্ডকে 3000 টাকা দিই কলেজে আসা, যে ফ্রেন্ডের নাম রুমা। তো তারপর বলতেছি যে তুই আমার একটা ফোন কিনে দে, আমি তো এখন বেরোতে পারবো না, বাবা আসবো নিতে, তো তাহলে ঠিক আছে আমি ফোন কিনে দিয়েছি তোর। তো ফ্রেন্ড আমাকে একটা ফোন কিনে দিচ্ছে, ফোন কিনা ফোন আর হেডফোন আর চার্জার আমাকে দিয়ে দিচ্ছে। তো ব্যাগে রেখে দিচ্ছি, আরেকটা ফ্রেন্ড আবার কার্ডও কিনে দিচ্ছে আমার, মানে অনেক হেল্প করছে ওরা। তারপর কার্ড কেনার পরে এখন বাসায় আসছি, ওই দিন আবার আমার যে খালাতো বোনের হাজবেন্ড আমাকে প্রথমে হেল্প করছিল, ওই খালাতো বোনের বাসায় বেড়াতে আসছে ফার্স্ট ফোন। তো আমি কী করছি, খালাতো বোন আর আমি একসাথে শুয়েছি, দাদু আমার সাথে ঘুমায় না ওই দিন। তো ওই দিন আমি তো ফ্রিলি কথা বলতে পারবো, মানে ইমোশন সব খুলে পরে যেহেতু শুয়ে থাকতো, তো পরে কথা বলার প্রবলেম হতো, নেটের প্রবলেমটা হতো অনেক বেশি। তো ইমু তে কথা ভালো হইতো, তো ইমু বা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে। তো এখন কথা সারাত কথা বসে রে, কথা বলে ফোন চার্জ দেয়, ফুল চার্জ করে আমি আবার ঘুমায় আসে, যেহেতু সারাত ঘুমায় নেই। আর ওর সাথে আমার এমন কথা হইতো যে ওর সাথে যদি কথা বলতাম আমি সারাত ঘুমাইতাম না হোস্টেলে, তারপর আমি ক্লাস করতাম, ক্লাস করে সন্ধ্যাবেলা ঘুম আসতাম 1 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ঘুম আসতাম ওর সাথে কথা বলার জন্য।
আচ্ছা, ওকে। আমার লাইফ স্টাইলটা কিছুটা এরকম, আমি এত বেশি ব্যস্ত থাকি যে আমি টানা 5 ঘন্টা কবে ঘুমাইছি আমার মনে পড়ে না। হ্যাঁ, এবং এটা কিন্তু অনেক প্রবলেম হয় ব্রেনে। আপনি যখন গল্প করছিলেন একটা না আমার কিন্তু চোখ ধরে আসতেছিল, কারণ আমার কনসেন্ট্রেশন আছে এবং আমার এরকম হয় যে আমি খুব পাওয়ার ন্যাপ নেই, 2 মিনিটের জন্য ঘুমাই যাই, 2 মিনিটে নাক ডাকতেছি, 2 মিনিট পরে দেখা গেছে ওকে আই এম ফ্রেশ, ফুললি ফ্রেশ। কিন্তু এটা লং টার্মে ব্রেনের অনেক ক্ষতি হয়, এটা করাটাই উচিত না।
আগে যে মাথা ব্যথাটা ছিল ওটা আমার হচ্ছে, বাবা তো সন্দেহ করবো, মিস্টার সন্দেহ করবো যে ও কেন মানে ক্লাস মিস করতেছে, কারণ যেহেতু ক্যাম্পিয়ন কলেজ প্রত্যেকটা মেসেজ বাবার মোবাইলে চলে যায়, প্রতিটা ইনফরমেশন বাবার কাছে চলে যায়, বাট ফোনের ব্যাপারটা ওই দিন বাবার কাছে যায় নাই। তো মিস আমি ভাই ঘুমাইছি, তারপর দিন সকালে খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া করে ঘুমাইছি, আমি সকালে নাস্তা করে ঘুমাইছি, এবং বাবা আমাকে দুপুরে একটার দিকে রাখতেছে, হিমু উঠ, আমি বলতেছি কি হয়েছে, আমি পরে উঠবো, আমি এখন খাবো না পরে খাবো, আমি চলে খাওয়া দাওয়া করে ঘুমাইছি, বাবা বলতেছে উঠো, পরে বলতেছে না আমি উঠবো না এখন, আমি পরে উঠবো, আমি ভাবছি স্যামনে ডাকতেছে, পরে বলছে আমি উঠতে বসে উঠ, তার সাথে কথা আছে, মানে বাবা অন্যভাবে রাগ হয়ে গেছে। তো আমি বলছি কি হয়েছে, তো বাবা আমাকে তখন অনেকবার থাপ্পড় দেয়
ঘুম থেকে ওঠার পরে,
হ্যাঁ থাপ্পড় দেয়, পরে উঠি, উঠার পরে এখন বলছে তোর জন্য কেন কলেজ থেকে ফোন আসলো, কেন আমার এতগুলো কথা শুনতে হলো, তুই ফোন ধরে রাখা তোর, আমি তো কিছু ভালো হয়ে গেছো, তুই মানে কোনোদিন ভালো হবে না, সুযাবে না, মানে এইসব বলতেছে।
আচ্ছা
তারপর আমি বলতেছি আমি কি করছি, বলছি তুই ফোন ধরে রাখাস নেই, পরে আমি বলছি যে হ্যাঁ ধরে রাখাছি, মানে আমি যাবো না সরাসরি বলে দিতাম, মানে ওর ব্যাপারটা যেহেতু সবাই জানা গেছে অলরেডি, আমার আত্মীয় স্বজন মানে সবাই জানতো ওর ব্যাপারটা, এখানে লুকায় নেই কোনো কিছু কারোর কাছে। তো এখন আমি বলতেছি যে তুই কী হয়েছে, ফোন ধরে গেছে, তুই কী হয়েছে, পরে বাবা আমাকে, বাবার যে বেল্ট ছিল মাজায় পেট পড়েছিল, বেল্ট আমাকে পেটেছে, পেটেছে প্লাস আমাকে লাঠি পছন্দ দিয়েছে বাবা সেদিন,
মানে আপনার আচরণের মধ্যেও উগ্রতা চলে এসেছিল, বাবাও তার জায়গা থেকে মানে উগ্র আচরণ করছিল, মানে আপনি যেমন একটা করছিলেন যে না ডোন্ট কেয়ার, আমি কাউকে কেয়ার করি না, যা হবে।
আমি এটাই বলছিলাম বাবাকে যে আমি তো বাবার কাছে রিলেভার ছিল, মানে পিছনে থাকে
রিভলভার ছিল বাবার
কাছে, ওটা পুরো আমার মাথায় ভাবে থাকে, বলছিল তুই যদি আর বড় নাম নেস আমি তো গুলি করবো, আমার যে মেয়ে এরকম ভুলে যাবো,
বাবার রিভলভার ঠিকই দিয়েছে আপনার,
হ্যাঁ তো আমি বলতেছি যে আমার যদি মারা ফেলাও আমি মরার আগ মুহূর্ত পর্যন্ত আমি ওর নামিয়ে নেবো, আমি বলে দেবো যে আমি ইমরানকে আমি চাই, আমি সেইটা বলতেছিলাম বাবাকে।
তো পিস্তল ঠেকানোর পরেও,
হ্যাঁ তো বাবা বলতেছে যে তুই আমার চিনোস না আমি কি করতে পারি, তো আমি মারা ফেলাম, তারপর মানে আমি ওর মানে নিম না, কিন্তু বলতেছে পরে আমি বলতেছি যে তোর ব্যাপার এটা আমার লাইফ, আমি যখন আমার লাইফ সবকে বুঝি তো আমি আমি ওরই চাই সব কিছু বিনিময়, ওই দিন অনেক মার খাই, তো আমার ফেরাতে যে আমার মারও লাগছে কিছু, আমার দাদু বাবাকে অনেক জিজ্ঞেস করতেছিল, তো বাবা বলতেছে ফোনটা দিয়ে না চার মার খাবি, তো মা আমাকে এমন ভাই বলতেছিল যে তোমার কাছে আমার সেই রিকোয়েস্ট তুই ফোনটা দিয়ে দে, তো মার কথা পালাতে পারি নাই, তো তারপর বাবাকে আমি যে ফোনটা নিয়ে আসছিলাম ওটা দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর কম দামি ছিল ওটা, মানে 3,000 টাকা ফোন কত ভালো হতে পারে, জাস্ট কথা বলার জন্য ফোনটা কিনছি। তো সেদিন সন্ধ্যার পরে আমার চাচা বাসা ছিল সৌদিয়াব থেকে আসছে, আসার পর চাচা বলেছে যে এসব কি তুই যে মানে আমাদের বংশে কি এরকম নাই, তুই ফার্স্ট, কোনো মেয়ে পর্যন্ত এরকম রেকর্ড নাই, তুই ফার্স্ট এরকম করতেছিস, পরে বুঝে যে চাচা আর মানে রিলেশনশিপটা তো জানাশোনা হয় না, আমার হয়ে গেছে আমি কী করবো এখন, আর মন থেকে চাই, তো এখন সবাই অনেক বকাশা করছে, পরে আমি ওই দিন সকালে শুধু খাইছি তারপর কিচ্ছু খাইনি, তো বাবা অনেক মারছে চাষে, তারপর ওই দিন যে মারছে তারপর রাত্রেবেলা বাবা আমাকে আবার মারছে, আমার কথা বলছি পরে, আমি ফোন চাইছি যে আমার ফোনটা দাও, আমার সাথে যোগাযোগ খুব টেনশন করতেছে, এটা বলে বাবা আমাকে আবার মারছে যে তোর আমার থেকে বেশি হয়ে গেছে, মানে আমার মারছে, তো এখন আমার তো আমার বাবা বলতেছে, পরে আমি বলতেছিলাম দেখো তোমার শরীরে যে রক্ত আমার শরীরে কিন্তু একই রক্ত, তোমার যে পরিমাণ জিদ আছে আমার তার থেকে কিন্তু দ্বিগুণ জিদ আমার আছে, তো কারণ আমি তোমার মেয়ে, এই কথা শুনে আমার বাবা আমাদের বাসা দিয়ে ছুকে গেছে, ওটা কিন্তু মানে হাতের ভিতরে জোরে বাড়ি দেওয়ার পর বাবার হাত পুরো কেটে গেছে, মানে পুরো ছুকেছে, কাজ পুরো ভেঙে গেছে, বাবার হাতটা ভেঙে দেয় মানে কি হয়ে গেছে কেটে গেছে অনেকখানি। তো আমার তখন মাথায় একটাই কাজ করতেছিল যে আমি ইমরানকে চাই, আমার ফ্যামিলি আমার মানে নেই বানানে, ও আমার লাইফে থাকলেই হবে, তো এটাই আমার কাজ করতেছিল। তো তারপর আমার ভাই মানে ওই যে টিচার ভাই আছে মানে দুলা ভাই টিচার, পরের দিন ওর রাত্রে আসছে, আসার পর এখন বাবা বলতেছে ওই যদি ইমরানকে যেতে চায় তো আর যাতে বলো ওর যেন একটা পড়ে নিয়ে যায়, এভাবে বাবা বলতেছে, আমি বলছি যে হ্যাঁ আবার একা পরে নিয়ে যাবো ওইটা নিবো, এখন তো আর সমস্যা নেই, ওই এখন মোটামুটি বেকার না।
এই বিষয়গুলো কি ইমরান জানছিল ফোনে, মানে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল কিনা ওর সঙ্গে?
ও মুহূর্তে যোগাযোগ করা পসিবল হয় নাই, পরে যখন আমি পরে আমার
পরবর্তীতে জেনেছে,
হ্যাঁ পরে আমি বুঝতে পারি।
আচ্ছা ওকে, তারপরে কি হলো, একা পরে নিয়ে যাওয়ার পরে?
না একা পরে বলছে বাবা বলতেছে, পরে আমার দুলাভাই বলতেছে মনে মনে এটা তো হইতেছে তুমি কি করবে এখন, তো পরে বুঝতে পারে ভুলে যাও ওটা বিটার হবে। পরে বুঝছি যে আপনি তো ফার্স্ট আমাদের সাথে রিলেশনটা করেছেন, পুরোটা তো আপনি আপনি তো ওই দিন আমাদের কথা না বলে রিলেশনটা হইতো না। এখন আপনি কিভাবে বলতে পারেন যে মাঝখান থেকে ভুলে যাও? আমি ওরা ছাড়া আমি বাঁচান না, কোনো ভাই পসিবল না আমার লাইফ। আমি ভাই বলতেছিলাম তো এখন ভাইও ওরকম ভাবেই করতেছে, তো আমি বলতে ঠিক আছে আমি বলবো, ফোনটা এনে দেন আমি বলবো যে এগুলো আমার নিয়ে যেতে। তো আমি ভাই আমার বাবার বলে, তো বাবা তখন আর এখন যে বলে হ্যাংলাটে গেলে অনেক কিছু বলে যে তুই আবার বাবার কাছে ফোন যাতেছোস যে তা ওর সাথে কথা বলার জন্য তোর মানে লজ্জা টজা কিছু নাই। তো আমি কিছু বলি নাই, কারণ আমার দাদু বলতেছিল তুমি তুই কিছু করিস না, রিপ্লাই করিস না, তো বাবা যা বলে বলুক বলতে দে,
মানে বাবার মুখে তখন আসছে
তোকে করিস না, তো তুই আবার মায়ের খাবি। তো আমি দাদু বলেছিলাম মায়ের খালে খামো আমার যত মায়ের মায়ের যদি মায়েরও পালায় তারপর আমি বলুন ওর কথাই বলুন। তো বাবা আমাকে ওটা বলতেছিল ওই দিন যে তুই যদি মানে বিয়ে করস যদি এবার এয়ারপোর্টে নামবো ওই দিনই আমি ওরে লুকলাকে মেরে ফেলো, তুই যা আছে ক্ষমতা আমার আছে, কেউ জানতেও পারবো না যে আমার আসবি। আর এটা মানে বাবা এভাবে বলতেছিল, তারা বলছে যে আমি যদি বেঁচে থাকি তুমি আমার স্বামী কোনো দিন মারতে পারবে না, আমি থাকতে আমার মায়ের আগে আর মারতেও পারে। আমি এইভাবে বলতেছিলাম বাবারে, তো বাবা বলছে তুই জানবি কিভাবে আমি মারতেছি এখন? তো আমি বলেছি তুমি আমার মারা তার থেকে আমার মেরে ফেলো, যেহেতু তুমি রিলেভ আমার একবার ধরে ফেলছো তো তুই আমার মেরে ফেলো, দরকার নেই তোমার আমি বেঁচে থাকার যদি মারা নিতে না পারো। তো বাবা বলতেছে না তোর আমি কিছু করবো না, যা করো আমি ইমরানি করুন, বাবা এটা বলতেছে। তো এখন ওই ঘটনাটা পরে এখন চাচুমার চাচা আসছে, চিল্লা চিলেশন আসছে, আসার পর বুঝতেছে বলতেছে কি চাচি আসছে দাদা আসছে সে আমার বুঝাচ্ছে। তো আমি তা বুঝি নাই, বুঝানোর পর আমি ওই দিন রাত্রে পরে কিছু সারিন কিছু খাইনি ওই দিন, ও ঘুম আসছে, ঘুম আসার পর বাবাও কিছু খাইনি মা কিছু খায়নি, বাসে কেউ পুরো না খাওয়া। আমি মানে বাবা আমাকে রাখো তো ঠিকই, বাট সব থেকে বেশি আদর আমারই করতো, মানে আমার ছোটো যে দুই ভাই বোন আছে ওরা থেকেও বেশি আদর আমাকে করতো, মানে আমি মাসতে তারপর সে আমি এত কিছু করছি মানে এতগুলো অন্যায় করছি তাকে তর্ক করছি, তারপর সে মানে আমি খাই না দেখে সে ভাত খায় না, আমার মাও খায় না, আমার দাদুও না খাওয়া, উনি যে বৃদ্ধ মানুষ আমার জন্য শুধুমাত্র না খাওয়া। তারপর ওদিন সকালে ওদিন তারপর ইমরানকে আমি ফোন করি, ফোন করে বলি যে এমন এমন বসে তোমার বাসায় পুস্তক পাঠাতে কী করবা? পরে বসে আমি বলছি ভাইয়ের সাথে কথা বললাম মানে যে টিচার, পরে বলছে ঠিক আছে, পরে ভাই বলতেছে কী বলছে ওর সাথে কথা হচ্ছে
তোমার লোক পাঠাও। পরবর্তীতে আমি অনেক টেনশনে ছিলাম যে কি করবো কি করবো, তখন আমার বাবা আমার আমার ফ্যামিলিতে এই ব্যাপারটা কেউ জানে না।
আচ্ছা,
তো ওই দিন ফার্স্ট আমি বাবাকে ফোন দিছি, আমার বাবাকে আমি অনেক টেনশন নিয়ে ফোন দিচ্ছি, অনেক ভয় ভয় ফোন দিচ্ছি যে বাবা শুনলে কি বলবে। তো আমি বাবাকে ফোন দিলাম যে এমন এমন আমি তো একটা মেয়েকে পছন্দ করি, তো ওই মেয়েকে আমি বিয়ে করতে চাই।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটাকে ছোট্ট বিরতি নেব, কি হলো না হলো সেটা আমরা জানবো বিরতির পর ফিরে এসে। মাত্র দুই মিনিটের ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আর একটা কথা আপনাদেরকে আবারও বলছি যে হিমু এখানে যেভাবে কথা বলছে ওর কথা বলার ধরনটা এটা, একটু ফাস্ট বলছে, একটু মনোযোগ দিয়ে শুনলে কিন্তু প্রত্যেকটা কথা স্পষ্ট করে বোঝা যায়, কিন্তু ওর যেটা হয় যে খুব দ্রুত বলার কারণে অনেক সময় শব্দগুলো স্পষ্ট উচ্চারণ হয় না। ওকে প্রিয় শ্রোতা, আমরা ফিরে আসছি মাত্র দুই মিনিট পর।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo. Jibon Natoker Cheo Natokiyo.
Jibon Galpo. Shagotar Akbar Piyosrata Shunchen. জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ আমি আর জি কিপ্রিয়া আছি আপনার সঙ্গে। আজকে ভ্যালেন্টাইন ডে স্পেশাল একটা গল্প। প্রিয় শ্রোতা, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে একটা বিশেষ অফার আপনাদের জন্য নিয়ে এসেছি আমি ঢাকা এফএম এবং বর্ণপ্রকাশের পক্ষ থেকে। সেটা হলো যারা আমার বইটি কিনছেন, বিশেষ করে একদিন মাত্র সুযোগ থাকবে, একদিন যারা আমার বইটি কিনছেন অনেকেই হয়তো তার প্রিয় মানুষকে গিফট করবেন এই বইটি। কেউ হয়তো মাকে করবেন, কেউ হয়তো ভালোবাসার মানুষটিকে করবেন, কেউ হয়তো এমন কাউকে করবেন যার সঙ্গে হয়তো তার বছরের পর বছর দেখা হয় না, এরকম কোনো প্রিয় মানুষকে যদি আপনি গিফট করতে চান বইটি, সেক্ষেত্রে আপনি
চাইলে আমি তার জন্য আপনার হয়ে কিছু লিখে দিতে পারি বইয়ে। এই অফারটি থাকছে শুধু আগামীকালকের জন্য, শুধু আগামীকালকের জন্য, এবং শুধু একটি নাম্বারে ফোন করে এই অফারটি দেওয়া যাবে। নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি 09638771771। বইটির মূল্য 200 টাকা, এবং যেহেতু বইটি আপনি পার্টিকুলারলি কারোর নামে লিখে চাচ্ছেন, সুতরাং বইটি আপনাকে অবশ্যই রিসিভ করতে হবে এরকম অর্ডার দিলে, এই জন্য হয়তো আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। ওকে, আবারও বলছি শুধুই একদিনের জন্য ভালোবাসা দিবস উপলক্ষে, এবং এটা হচ্ছে আপনি বইটি অর্ডার দিয়ে বলবেন কার নামে আপনি কি লিখে চাচ্ছেন এবং সে আপনার আসলে সম্পর্কে কি হয়। আমি আরজিকে দিয়ে আপনার হয়ে কিছু কথা সেখানে লিখে দিব আমার অটোগ্রাফ সহ, এবং এটা শুধু কালকের দিনের জন্য, এবং সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। যে নাম্বারটি বললাম আমি একটু আগে, সেই নাম্বারটি আমি আবারও বলছি 09638771771। এই হচ্ছে নাম্বার 09638771771। ওকে, এবং এই গল্পের সমাপে যাওয়ার আগে আমরা জানতে চাই যে ইমরান, আপনি আপনার বাসায় বললেন, বাবাকে বললেন যে আমি একটা মেয়েকে বিয়ে করতে চাই, তো বাবা কাকে বিয়ে করতে চায় বা কি অবস্থা না জানি আগে আলহামদুলিল্লাহ বলেছে নাকি?
হ্যাঁ, বাবা আমাকে ছোট থেকে একটা কথা বলছে যে বাবা তুমি যাকে পছন্দ করবা, সে কানা হোক, ন্যাংরা হোক, দেখতে সুন্দর হোক, সে যদি তোমার কাছে আসতে চায় বা ওখান থেকে দিতে চায়, আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নেই, তুমি তোমার লাইফ তুমি ই করবা, জীবনযাপন করবা, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমার কোনো সমস্যা নেই। তো বাবাকে আমি বললাম ওই দিন যে আমি হিমুকে চাই, হিমুকে বিয়ে করতে চাই, ঠিক আছে, ওকে আলহামদুলিল্লাহ সমস্যা নেই। পরে বাবা বলতেছে যে আমার কী করতে হবে, পরে আমি বললাম যে ওর দাদা আপনার সাথে যোগাযোগ করবে, তো যোগাযোগ করলে আপনারা যেভাবে ভালো হয় কথা টথা বইলে আপনারা প্রস্তাব নেওয়া যাবে।
তারপরের দিন কথা হয়, মানে বাসা থেকে ওদের বাসা কিছু কথা হয়, কথা দুটো রিসন আসে যে তারপর দিন ওরা আমাদের বাসায় আসবে, আমাকে নিয়ে যাবে, এরকম টাইপ মানে কথাবার্তা বলতে আসবে। তো ওদের ফ্যামিলি থেকে অনেক গণ্যমান্য কয়েকজন লোক আসছে, তো আসার পর আমার চাচারা বসছে, আমার দাদারা বসছে।
বাবা ছিল
না? আমার বাবা ছিল না, আমার বাবা আমাকে আগে বলছে যে আমি এই ব্যাপারে থাকবো না।
ওকে, তারপর
বাবা বাসায় ছিলেন ওই দিন, বাবা ওই দিন আবার একটা কথা, বাবা ওই দিন আবার একটা কাজও ছিল।
আচ্ছা,
আর কাজ ছিল বলতে বাবা কাজ না থাকলে ওখানে থাকতেন, তো বাবা বাসা বাইরে গেছে, আমার ফ্যামিলিরা আসছে, আর বাবা 10 কেজি মিশিয়ে নিয়ে আর রিং নিয়ে আসছিল যে পরে রেখে যাবে, তার পরের দিন নিয়ে যাবে, এরকম প্ল্যান ছিল।
আচ্ছা, বাবা কি আপনি ইমরান এটা বলেছিলেন যে বাসায় কি হচ্ছে আপনাকে নিয়ে বা আপনাদের সম্পর্কটা নিয়ে কি হচ্ছে, এটা কি জানতো বাবা?
না, এটা আমি বাবাকে বলি নাই।
তাহলে তো আপনি একটা রিস্ক ফ্যাক্টরে ফেলে দিলেন বাবা এখানে, আমি জানি না কি হয়েছে, শুনি একটু। তারপর
তো সেদিন আমাদের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির কথা কাটাকাটি হয় অনেক
ওই জায়গাটা, বাবা কিছু জানতো না কি ঘটনা ঘটলো,
আসলে ওর ফ্যামিলি তো এটা জানতো না, সেই কারণে ওর ফ্যামিলিটা বুঝতে পারে নাই যে আমার সাথে কি হইতেছে।
আচ্ছা,
ওর ফ্যামিলি বলতেছে যে তার ফ্যামিলি মানে কাবিনের ব্যাপার উঠেছে, 10 লাখ টাকা কাবিন আমাদের বাসার মেয়ে এটা হয়, তো 10 লাখ টাকার যে কোনো কাবিন হয় না আমাদের বাসার মেয়েদের।
আচ্ছা,
তো বাবা বলতেছে যে ঠিক আছে এরকম ব্যাপার না, বাট তাহলে উঠাই দেন আপনার মেয়েরে, আমরা এক কাপড় নিয়ে যাব, বাট আমরা 50 জন আসুম, তো নিয়ে এইভাবে নিয়ে যাব। তো আমার দাদা বলতেছে না এইভাবে হবো না, কুটে যাবো, কুটে যা কাবিন করে দিন, আমি যাবো, আমি যা কাবিনে করে দিই। তারপর কি হয়েছে কথা কাটা গেছে, আমিও যাই না, ও যায় না, মানে আমার ফ্যামিলি আমার পুরোপুরি কিছু বলে নাই, আর ফ্যামিলি আর বলে নাই, মানে দুই ফ্যামিলির মধ্যে
কথা কাটাকাটি শুরু হয়ে
গেছে। কি কথা কাটাকাটি হয়েছে?
আচ্ছা, তারপর
এটা আমার কেউ জানে না,
এখন পর্যন্ত জানেন না?
না, এখন পর্যন্ত জানে না।
মানে বাবা কিছুটা হলো তো আজ করতে পারাটা স্বাভাবিক ছিল না, যে বিয়েটা তো ইজিলি যেভাবে হয় সেভাবে হচ্ছে না, এক কাপড়ে তোলাটা তুলে নিয়ে আসার প্রসঙ্গ আসছে, তার মানে সামথিং কোন একটা রং এর মধ্যে কোন একটা কিছু আছে। যাই হোক, হ্যাঁ, তারপর
তো আমি নাইট হয়ে বলছি, তারপর আমার খালামুনি আর বাবাকে বলতেছিল যে যাওয়ার সময় যে আপনার ছেলে বই নিয়ে যান, এভাবে বলতেছে, কারণ বাসে অনেক বেশি পাগলামি করতেছিলাম ওর জন্য। তো বাবা বলতেছিল যে এটা হয়তো ও এখনো যায় না, আমি ওকে এখনো বলি না, এটা আমার খালামুনি আমাকে বলছে, আমার সবাই বলছে এটা যে ওর বাবাটা বলছে। তো বাবা এইভাবে বলতেছিল কথাটা যে বসে ভয় রাখেন, যখন সময় নিয়ে যান, এই কথাটা বলার পর আমার খালামুনি কষ্ট পাইছে যে এটা কেমন ধরনের কথা যে বসে ভয় রাখেন। তো আমার খালামুনি বাসায় এসে বলতেছে তুই না এত ভালোবাসো, তোর বাবা তোর এটা বলছে, তোর এখন কি তোর মধ্যে কোনো ই হবো না যে বসতে পড়ে গেলেন, তোর কীভাবে দেখছো তুই বুঝে রাখ, তুই বুঝ, তোর এখন বোঝা দরকার। আমি বুঝছি, পরে আমি একটু কষ্ট পেয়েছি মনে মনে যেটা বলছে, পরে ভাবলাম যেহেতু বৃদ্ধ মানুষ হয়তো বা উনি নিজেকে বলে ফেলছে, তো এটা বলার পর ওই দিন ওর বাসা থেকে আমার নিয়ে যায় নাই, তো সবাই বকাবকি করতেছে, তো বলেছে তোর ফোন দিয়ে দে। পরে আমি আমার খেলার মনে বলতেছিলাম আমি, তারপর আমার রুমের দরজা নক করে আমি জাস্ট হাত কাটি, এখনো দাগ আছে ওটার, তারপর ফ্যামিলিতে চলে গেছে, তাই হাত কাটাকাটি করছি, পর বাইরে ডাকতেছে খুল, তার সাথে কথা আছে, খামারে বলতেছে যে আচ্ছা আমি দেখতেছি ব্যাপারটা তুই খুল, তো আমি দরজা খুলছি, খোলার পর খারাপ মনে আসে আবার বুঝাইছে অনেকক্ষণ, তবে তার ফোনটা দে, এখন তুই তো কিছু করতে পারস নাই, তোর ফোনটা দিয়ে দেবে তোর কাছে, তুই তো রাজি করাতে পারস নাই। তো আমি বলছি ঠিক আছে, আমার দশ দিন টাইম দাও, আমি দশ দিনের ভেতর যদি রাজি করাতে পারি তাহলে আমি বিয়ে করবো, মানে আমি এটা বলতেছি। তো আমি আমার খালামণিকে বলতেছিলাম যে খালামণি আমাকে দশ দিন টাইম দাও, আমি রাজি করাবো, যদি আমাকে দশ দিনের মধ্যে নেয় নিবে, নাহলে আমাকে ঘুরে যাবো। তো ফোনটা রাখার জন্য আমি বলতেছিলাম যে তোর সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি। তো আমি আর বলি অনেকবার বলি, তারপর বলতেছি ঠিক আছে, এভাবে আর ফ্যামিলি যে আমার ফ্যামিলির সাথে মানে যোগাযোগ করতেছে, মানে তারপর কথা কাটাকাটি হতেছে বারবার, কোনোভাবে হতেছিল না এই দশ দিনের মধ্যেও। তো কুরবানির দিন দশ দিন শেষ টাইম হবো আমার, মানে এই যে এবার কুরবানি চলে গেলো তখন সেই দিন, তো ওই দিন আমি কী করবো বুঝতেছিলাম না। তো আমি বলতেছি যে ফোন দিয়ে মানে আমি বলতে যাবে, এর পাশে থাকবো না, থাকলে আমি তোমার পাবো না, মানে ওর যোগাযোগ করতে পারে, মানে আমাকে বারবার বুঝাইতেছিল যে পাগলাম করো না। তো আমি বলতেছি না, আমি ওখানে থাকলাম নিয়ে শেষ করে দেবো। তো আমি এগুলো বলতেছি, ও আমাকে বারবার বুঝাতেছে যে তুমি এটা করো না, যদি আমার দুজন সিলে থাকে অবশ্যই হবে, আর যেহেতু আমি দেশে বাইরে কিছু করতে পারতেছি না, আমি ফ্যামিলি করতে বলতেছি একটা, বাট আমার ফ্যামিলি বলতেছে যে করতেছি, বাট তার কী করতেছে না করতেছে আমি বুঝতেছি না, কারণ আমি তো এখন অনেক দূরে আছি, আমি কীভাবে বুঝবে তার কী করতেছে, তারা আমার বুঝাতেছে যে আমি করতেছি এটা। পর আবার তুমি বলতেছো তার কিছু করতেছে না, আমি কারটা বিশ্বাস করি, কোনটা কী আমি কোনটা নেবো।
এখানে আমি একটা কথা বলি, তো ও আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমি কোরবানি দিই, তো বলতেছে আমি তোমার বাসায় চলে যাবো, তা আমি অনেক টেনশনে আছি যে তুমি এটা করো না, আমি একটু প্রতিষ্ঠিত হয় নাই, বা আমি ফ্যামিলির সাথে কথা বলতেছি, তুমি একটু ওয়েট করো। ও বলতেছে না, আমি বাবার সাথে কসম করছি, আমি এই বাসায় এক ফোঁটা পানিও খাবো না, বাসা আমি এই বাসায় থাকবো না, ঠিক আছে আমি চলে যাব, ঠিক আছে। তো ও অলরেডি ওর ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডকে ফোন দিয়া ওই বাইকে করে চলে আসছে।
আপনাদের বাড়িতে
না, আমাদের বাসায় আসে নাই, তো আমাদের ওখানে একটা মানে স্পট আছে,
জি
ভালো একটা স্পট আছে, ওইখানে গেছে পদ্মার পাড়ে, তো ওইখানে আসতে তো মাঝখানে ও ফোনটা অফ করে দিছে। তো আমি অনেক টেনশনে আছি যে ও কই গেল, তখন অলরেডি রাত হয়ে গেছে। কিন্তু ফোন রিসিভ করতেছে না, আমি বললাম যে তুমি একটু দেখো, দেখো আমি একটু জানো, আমার অনেক টেনশন হইতেছে, আমি তখন কান্নাও করছি, ঠিক আছে। কিছুক্ষণ পরে ফোনটা রিসিভ করছে, পরে বলতেছে যে আমি আমি বলছি যে কোথায়, ও বলছে যে আমি জানি না, ঠিক আছে আমাকে প্লিজ বলো কোথায়, আমার অনেক টেনশন হইতেছে। পরে আমি বলছি যে আমার বাসায় যাও, ও বলতেছে না তোমার বাসায় যাবো না, আমি তারপরে বলছি যে কোথায় যাবো ওটা জানি না, ঠিক আছে। পরে অনেক রিকোয়েস্ট করছি যে তুমি আমার বাসায় যাও, আমার চাচাতো ভাই আছে জাকির নাম, ওরে ফোন দিলাম যে ভাই এমন এমন হিমু আসতেছে, আপনি একটু রিসিভ করে আমার বাসায় দিয়ে আসে, ঠিক আছে। আমার বাবা কিছুই জানে না, আমার ফ্যামিলিকে বলিও না যে ও আসতেছে,
জি
দাদা বাবার অনেক বুঝাইছে যে তুই চলে গেছে, তাতে কি হয়েছে, ছেলে তোর বাসায় নেই, তুই ওরকম বদনাম তো হবো না, তুই নিয়ে আয়। তো বাবা বলতেছে না ও চলে গেছে, আমরা উঠাম না। এটার পর আমাদের ওখানে একটা ই ছিল, ভালো প্রভাবশালী মানুষ, উনি বাবাকে বলতেছে, তো উনি আমার জিজ্ঞেস করছে টাইকা যে তুমি কি চাও, ইমরানকে চাও না ফ্যামিলি চাও, তুমি যেটা চাও আমি ওটাই করবো। তো আমি বলতেছি যে আমার নয় সরাসরি বুঝলাম ইমরানকে চাই। পরে বলতেছে ঠিক আছে, তাহলে আমি পরে বললাম যে ঠিক আছে, আমি প্রথমে বোঝা ভাইবা বলি অ্যান্সারটা, পরে বলছে ভাইবা বলে না, তুমি যা বলো তাই বলো। পরে বুঝি আমি ইমরানকে চাই। পরে তারপরে দিন ইমরানকে রাত্রে আপু, মানে আমার একটা আপু আছে উনি ব্যারিস্টার, ওই আপু লন্ডন থেকে পড়াশোনা করে আসছে, ওকে ফোন দিছে যে তুমি কেমন ছিলে, যে তুমি তোমার বাসায় চলে যেতে বলছো, তোমার বাসায় করে রাখো না, উনি তিন দিন ধরে খালামণির বাসায় আসছে, একটা খুঁজে নেওয়া নেই, একটা ফোনও দেওয়া নেই তোমার খালামণিরে, তো তুমি কি মানে খালামণির কথা এভাবে বলতেছিল যে ও কি রাস্তায় কোনো পাইছে, যে খালার জল আছে কুকুর বিড়ে ছিঁড়া খেলো না কি করলো, এটা তুমি খুঁজে নেওয়া নাই, ও একটা মেয়ে মানুষ, তো তোমার খুঁজা মানে খুঁজা উচিত ছিল। তো ভাই বকাবি বসে, তো ভাই যাই হোক যা করছো করছো, দুজন দুজনে পছন্দ করছো, তো এখন তুমি বলো যে তুমি কবে আসতে পারবা, তুমি কবে যেতে পারবা। তো ও বলেছে যে ঠিক আছে আমাকে 3 দিনের টান দেন, আমি 3 দিনের মধ্যে আসবো। তো আমার বিশ্বাস ও আসবে।
3 দিনের মধ্যে কিভাবে ছুটি ম্যানেজ করা সম্ভব ছিল মানে সৌদি আরব থেকে?
হ্যাঁ বস, 3 দিনের মধ্যে ছুটি ম্যানেজ করা সম্ভব ছিল, টাকা হইলে
সবই সম্ভব। ওকে,
তো 3 দিন পার হয়ে গেছে, বাট ও আসে নাই, ও 3 দিনের মধ্যে আসে নাই বাংলাদেশে আসে নাই। তো তখন আমার আবার আশেপাশে মানুষগুলো আর বেশি বলতেছে তুই এত জোরে বসে আসবে, বাট ও তো আসে নাই, ও যা বলছে ও আসবে, কই তোদের কথা তো রাখেনি, তার মানে তার সত্যি সত্যি পছন্দ করে না। বাট আমি বুঝেছিলাম ও হয়তো কোনো ফিনান্সিয়াল প্রবলেমে বসে, যেরকম আসতে পারে না, যেহেতু তখন ও নতুন জব নেয় নাই, অন্য কারো আন্ডারে জব করতেছে। আর ও আমাকে আগেই বলছে যে জবটা যেরকম চলে যাবে, বুঝেছিলাম যে হয়তো বা জব চলে গেছে বা ও টাকাটা ম্যানেজ করতে পারে নাই ওই মুহূর্তে। পরে আবার ও যে লুচা আমাকে জিজ্ঞেস করছে যে তুমি বাসা যাচ্ছ কি না, তিন দিন বলছে এখন তুমি কি করবা, এখন তুমি কি ইমেন ভাই যেতে চাও নাকি বাসা যেতে চাও বাবার কাছে? তো আমি তখন ভাবলাম যে আমি যদি ইমেন ভাই যাই আবার ইমেনের বাবা হয়তো আবার ভয় পাইতে পারে যে পুলিশ টুলিশ কেস টেস, তার থেকে আমি বাসায় চলে যাই, পরে আমি ইমেনের সাথে কন্ট্যাক্ট করে তারপর যা হবার হবে। বা আমি তখন ভাবতেছিলাম যে ইমেনকে আমি যদি পাই ভুলে যাব, আমি এটা ভাবতেছিলাম। ওই সময় উনি বাবাকে বুঝে আমাকে বাসায় দিয়ে আসে, দেশের পর বাবার কাছে ভাবতে চাই, বাবা আমার যা কান্না করে বুঝে অনেক তুই ভুল বুঝতে পারছিস কিনা, আমি বলি হ্যাঁ ভুল বুঝতে পারছি, আমি কোনো সাথে কন্ট্যাক্ট করবো না। তো এইভাবে এক সপ্তাহ আমি পুরো বাসায় মানে ঠিক মতো খাইতাম না, কান্না করতাম। তো একদিন আমি ওর যতই ভুল চেষ্টা করতাম পারতাম না, মানে স্মৃতি করে বাবা মনে পড়তে থাকে যে মানে ওর সাথে যে কথাগুলো হইতো, যেভাবে মোমেন্টগুলো যাইতো, আর অন্যান্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে আমাদের কথাগুলো অন্যরকম হইতো, কারণ ও কথা বলতাম না, মানে পুরনো টাইপের কথাটা, মানে তার থেকে বড় কথা আমি সবসময় ঢাকা ফেমের অনুষ্ঠানগুলো শুনতাম, যে ভালোবাসা বাংলাদেশ যেমন আপনার অনুষ্ঠান প্রোগ্রামগুলো আমি সবসময় শুনতাম। তো রেডিও ধ্বনিতে আমি রেডিও অনেক শুনতাম, আমি ওকে বলছিলাম ও যে আমরা যদি সাকসেস হই আমি একদিন রেডিওতে যাবো, ওখানে দিলে আমি আবার কথা বলবো। তো বাবা চাইছিল গ্রামীণ কোন কলেজে ভর্তি করার জন্য, ওই যে ক্যাম্বিয়ান থেকেও আমার ট্রান্সফার সার্টিফিকেট দিবে না, কিছু দিবে না, ট্রান্সফার সার্টিফিকেট দিবে না, কিছুই দিবে না। তো এখন কি করবো, বাবা পাঠিয়েছিল ভর্তি করার জন্য, পড়াশোনা টোটালি অফ, ভর্তি হতে পারছিলাম, পরে ভাবছি যে নেক্সট ইয়ার এক বিষয় ইয়ার গ্যাপ করা পর ভর্তি হবো। তারপর মাঝখানে তারপর আমি একদিন মানে কে জন্য আমি মানে ওর জন্য মানে খারাপ লাগতেছিল, তো আমি বাবাকে কথা দিয়েছি আমি ওর সাথে কন্ট্যাক্ট করবো না, ভুলে যাবো। তো দুটা মাঝখানে আমি পেশার মধ্যে ছিলাম মানসিকভাবে, আর যেহেতু আমার একটা মাথার প্রবলেম ছিল
আগে থেকে,
হ্যাঁ ছোটবেলা থেকে, তো আমার মাঝে মাঝে মাথার পেন চাপা হতো, তো আমি এটা কাউকে বুঝতে দিতাম না, কারণ আমি যদি বুঝতে দিতাম তাহলে বুঝতে যাব ওর জন্য টেনশন করতেছি। তো আমি বাসায় কান্নাকাটি করতাম, আমি বুঝাইতো আবু বুঝাইতো, বাবা আমাকে খাওয়াই দিত ওই সময়, মানে বাবা আমাকে ছোটবেলাকে অনেক আদর করতো, এতগুলো অপরাধ করার পরে বাবা আমাকে আদর করছে বুঝাইছে। তো বাবা যারা মারছে তার জন্য বাবা কান্নাকাটি করছে ওই দিন মারার পর। তো বুঝার পর এখন আমি আর বুঝতে পারতেছি না বাবার কথা রাখতে পারি সালাতে পারতেছি না। তো ওই সময় আমি 26 ওই দিন রাত 10:15
মানে কি সুইসাইড করার প্ল্যান,
হ্যাঁ আমি ভাবছি আমি এই লাইফে রাখবো না, যেহেতু আমি ওরে পাবো না আর ওর সাথে আমার পসিবল না। তো আমি ভাবছি যে আমি হয়তো বেলা পুরোপুরি শেষ, তো আমি পুরোপুরি শেষ, কোনো ঝামেলা নাই। তো আমি আমার ওই খারাপ আমার ঘুম আসতেছিল না, ঘুম আসতেছিল না, তো এখন শুয়ে আছি, আমার প্রচণ্ড ঘামাইতেছিল হঠাৎ, আবার হঠাৎ আমার শীত করতেছিল, দুটাই কাজ করতেছে। তো আমি ছটফট করতেছি, পাশে আমার বোন ঘুমিয়েছিল ছোটো বোন, ও মানে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠছে, উঠে দেখতেছে মানে আমি কেমন করতেছি, তারপর শাশুড়িতে আম্মুর রুমে যে আম্মুকে ডাকছে নক করছে নক করার পর আসছে, তখন কি হতে বলছে মাবু কেমন যেন করতেছে দেখে দাও আম্মু। তারপর আসছে, আসার পর আম্মু আসে 5 মিনিট পরেই দেখে আমার ঘামাইতেছে অনেক, তো আম্মু ক্যান্টিন চালাইছে, চালানোর পর মানে আমার হাতও পর ঠান্ডা হয়ে গেছে, হাত পায়ে তেল মালিশ করতেছে, দাদু উঠে দাদু তো পর কান্নাকাটি শুরু করেছে। তো আমার হঠাৎ ওই সময় আম্মু আসে 5 মিনিট পরে বমি বমি শুয়ে গেছে, বমি সাথে নাক দিয়েও ব্লাড পড়ছে, বমির সাথে অনেক ব্লাড পড়ছে, মানে ওষুধটা পুরো কাজ হয়ে গেছে। তখন রাত 2টা বাজে, আমি 10:15 খাইছি, রাত 2টা বাজে সব বুঝতে পারছে
তো অ্যাক্টিভ হয়ে গেছে শরীরে,
হ্যাঁ বলছি যে না বাবা বুঝতে পারছে যে আমি কিছু খাইছি। তো বাবা বলছে যে কি হয়েছে তুমি তুই কি খাইছো সত্যি বাবা? পম বলছি কিছু খাই নাই আমি, পম বলছে না তুই কিছু খাইছো 100% খাইছো সত্যি বাবা? আমি বলছি কিছু খাই নাই। পরে আম্মু তো পুরো কান্না কেটে শুকাছে আমার ধরে, আমার ছোটো বোন কান্না করতেছে, দাদু কান্না করতেছে, ছোটো ভাই পর্যন্ত কান্না করতেছে আমার দেখে, মানে এ অবস্থা, মানে ব্লাড পড়তেছিল। তখন ওদিন পড়তে কষ্ট আমার যোগাযোগ অফ ওর সাথে ইমজানের সাথে। তো আম্মু বলতেছে যে যেভাবে করে হসপিটালে নিয়ে যাও। তো বাবার সাথে সাথে আমার আঙ্কেল দিয়ে ফোন করছে, আঙ্কেল আসছে, অটো নিয়ে আসছে, অটো নিয়ে আসে, মানে এগুলো তো গাড়ি বা পসিবল না। তো আমার সাথে হসপিটালে নিয়ে গেছে, বেসরকারি হসপিটাল, তো মা যে অবস্থা ছিল অবস্থায় চলে গেছে, বাবা যা শুধু টাকাগুলো নিয়ে চলে গেছে। আর চলে আসে, আসার পরে এখন আঙ্গেল আসছে, আমি বাবা বমি করতেছিলাম, তারপর প্রায় হসপিটালের কাছাকাছি এসে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, মানে নিঃশ্বাস নিতে পারতেছি না, বুকে চাপ লেগে গেছে। তাতে হসপিটালে অক্সিজেন দিচ্ছে, বেসরকারি হসপিটাল, তো ওখানে তো ট্রিটমেন্ট করবে না রুগী। পরে সাথে একটা সরকারি হসপিটাল ছিল আমাদের এলাকায়, মানে থানার, ওখানে নিয়ে পরে উনি বেসরকারি হসপিটালে যে ডিউটি ডাক্তার আছেন বলতেছে যে আমি একটা হসপিটালের সাথে দিয়ে দিই, আপনারা কাজ করুন অ্যাম্বুলেন্সে করে তাড়াতাড়ি নিয়ে যান, পরে এসে নিয়ে যান, মানে কোনো সরকারি হসপিটালে নিয়ে যান। পরে বাবু দেশ তাহলে মানে এলাকায় ওটাই নিয়ে যায়। পরে বলছে এখানে তো যদি নেন থানা পুলিশ করতে কোনো সমস্যা হবো, আর সকালে আগে ট্রিটমেন্ট হবো না, পুলিশ সকালে আসবো তারপর ট্রিটমেন্ট হবো, এতক্ষণে তো আর অবস্থান শেষ। আর যেহেতু আমি মানে অক্সিজেন লাগানোর পরও বারবার বমি করতেছি, মানে রক্ত কমে গেছে, নাক দিয়ে রক্ত পড়তেছে, এরকম অবস্থা। আপনি ঢাকা নিয়ে যান, এটাই ভালো, একটু কষ্ট হবো বাট ট্রিটমেন্ট আগে শুরু হবো, তো আপনি যেটা ভালো মনে করেন এখন করেন। পরে বাবু বলছে ঠিক আছে আপনি অ্যাম্বুলেন্সটা দেন, তো উনি অ্যাম্বুলেন্স ফোন করছে, অ্যাম্বুলেন্স এত আসবে না হসপিটালে।
ওকে,
তারপর বাবা কী করবে, তারপরে একটা পরিচিত ড্রাইভারের নাম্বার ছিল বাবার কাছে, ওনার ফোন সে পরে উনি আসছে, আসার পরে ওনার গাড়ি দিয়ে নিয়ে গেছে। আমার মনে হচ্ছিল ওই সময় মানে আমি তখন বাসে যাচ্ছিলাম, মানে হ্যাঁ ওই মুহূর্তে মানে মানুষের মরার আগে যে কষ্টটা আর ফিল করতেছিলাম আমি, যে কত কষ্ট হতে পারে। তো আমি আমার বাবাকে বারবার বলতেছিলাম যে বাবা আমি আমার তাদের হসপিটালে নিয়ে যাওয়া বাসে চাই। তো আমার বাবাও কেন করতেছে, বাবা বাবা আদিল কুসু পড়তেছে, মানে সুরা পড়তেছে, আমু পড়তেছে। তারপর কাছাকাছি মিটফুড হসপিটাল ছিল ঢাকার সরকারি যেটা, তো ওখানে তাদের নিয়ে আসছে, নিয়ে আসার পরে ভর্তি করার পরে যেহেতু পুলিশ কেস, তারপর ডাবু ওটাই করছে, করার পর ওয়াশ করছে, ওয়াশ করার পর হঠাৎ আমি খিচুড়ি দেওয়া মানে আগ্রহ হয়ে গেছে যে আমি অক্সিজেন লাগানো তারপর শ্বাস নিতে পারতেছে না, তো মানে হঠাৎ সেন্সেস হয়ে যায়, প্রায় অনেক খিচুড়ি হতেছে, বাট আমি সবার কথা শুনতে পারতেছি, আমার মা আমার ডাকতেছে, ডাক্তার আসছে সবাই,
কিন্তু আপনি কথা বলতে পারতেন
না, আমি কথা বলে কোনো সেন্সে ছিলাম না, বাট সবার কথা শুনতেছিলাম। তো তারপরে ভাবে এক ঘন্টা পর আমি মোটামুটি ঠিক হই, আমার মানে তখন একসাথে সাতটা সুই দেওয়া হয়
আপনার শরীরে,
হ্যাঁ মানে ওটা ওই সুইটা দেওয়ার কারণে আমি মানে ই পাই, কারণ ওষুধটা হচ্ছে আমার রিস্কের, হয়তো আমি
হয় সার্ভাইভ করব অথবা মারা যাব,
না হয় না হয়তো আর কোনো দিন হবে না,
মানে একদম জীবন মৃত্যুর সন্ধিক্ষণ যেটাকে বলে, হ্যাঁ
ওটা। তারপর মোটামুটি ঠিক হয়ে দিন, ওই ঠিক হওয়ার পর আমার আমি মানে অক্সিজেন শ্বাস নিতে পারছি, ওটা একটা প্রবলেম হচ্ছিল। তো তারপর লিভার বা অনেক টেস্ট করা হয়, সরকারি হসপিটালে ডাক্তার তো বুঝেনি ঠিক মতো আসতো না, হয়তো আমার বারো টাকা পাঠাচ্ছিল অনেক বাট ঠিক মতো সার্ভিস পাঠিয়েছিলাম না। তো ওইখানে থাকে আমি বুঝতে পারি যে একজন মানুষ কতটা কষ্ট পাইতে পারে, মানে যারা
সুইসাইড করতে গিয়ে বেঁচে যায়,
সুইসাইড করতে গিয়ে বেঁচে যায়, প্লাস তার মধ্যে আবার একটা অসহায় মানে গরিব মানুষের টাকা নাই, সরকারি হসপিটালে চিকিৎসা এতটা অভাব, ওই দিন ফিল করি ফার্স্ট, তারপরে আমি মনে মনে ভাবি ওই দিন যে আমি কিছু হলে অসহায় মানুষের কিছু করবো, মানে নিজের তারপর সম্পূর্ণ নিজের টাকা দিয়ে জমানো টাকা দিয়ে আমি কিছু করবো, কারোর কাছে কোনো হেল্প না নিয়ে আমি ওই দুটো ওই দিনই ফার্স্ট নিই।
ওকে,
তো তারপর ওই দিন মোটামুটি ভালো যাবে, দাদা আসে সবাই আসে, ওই দিন আমি যে সুইসাইড করতে গেছি এটা আমার এলাকায় কেউ এখন পর্যন্ত জানে না, রেডিওতে বললাম আর ওর ফ্যামিলি শুধু জানে, জানে এই কারণে যে যে ড্রাইভারটা নিয়ে গেছে ওই ড্রাইভারটা আর এক রিলেটিভের কাছে বসছে, ওই রিলেটিভ আবার ওদের কাছে বসছে, বাট ওই টাইমে আমার বাবা আমাকে বলছিল যে ইমার্জেন্সি তাই সত্যি পছন্দ করে থেকে আমার বাবাকে এটা চলে গেছে যে ওদের ফ্যামিলি জানা গেছে, কারণ বাবা এটা চাচ্ছিল না যে এটা কেউ জানো, তাহলে আমার যদি বিয়ে দিতে চায় ওটা মানে একটা ই হবে,
প্রবলেম হবে,
হ্যাঁ
সামাজিকতা জায়গা থেকে প্রবলেম হবে। প্রিয় শ্রোতা, আমরা এখানে একটা ছোট্ট বিরতি নেব, মাত্র দুই মিনিটের বিরতি, দুই মিনিট পরে আমরা এই জীবন গল্পের একেবারে শেষ ভাগে ফিরবো, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প,
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo.
স্বাগত আরো একবার, শুনছেন জীবন গল্প, আর জি কিপ্রিয়া আপনার সঙ্গে রয়েছি, শুনছেন ঢাকা এফএম 90.4। প্রিয় শ্রোতা, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে একটা বিশেষ অফার আপনাদের জন্য নিয়ে এসেছি আমি ঢাকা এফএম এবং বর্ণপ্রকাশের পক্ষ থেকে, সেটা হলো যারা আমার বইটি কিনছেন, বিশেষ করে একদিন মাত্র সুযোগ থাকবে, একদিন যারা আমার বইটি কিনছেন অনেকেই হয়তো তার প্রিয় মানুষকে গিফট করবেন এই বইটি,
কেউ হয়তো মাকে করবেন, কেউ হয়তো ভালোবাসার মানুষটিকে করবেন, কেউ হয়তো এমন কাউকে করবেন যার সঙ্গে হয়তো তার বছরের পর বছর দেখা হয় না, এরকম কোনো প্রিয় মানুষকে যদি আপনি গিফট করতে চান বইটি, সেক্ষেত্রে আপনি চাইলে আমি তার জন্যে আপনার হয়ে কিছু লিখে দিতে পারি বইয়ে। এই অফারটি থাকছে শুধু আগামীকালকের জন্যে, শুধু আগামীকালকের জন্যে, এবং শুধু একটি নাম্বারে ফোন করে এই অফারটি দেয়া যাবে। নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি 09638771771। বইটির মূল্য 200 টাকা, এবং যেহেতু বইটি আপনি পার্টিকুলারলি কারোর নামে লিখে চাচ্ছেন, সুতরাং বইটি আপনাকে অবশ্যই রিসিভ করতে হবে এরকম অর্ডার দিলে, এই জন্য হয়তো আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। ওকে, আবারও বলছি শুধুই একদিনের জন্য, ভালোবাসা দিবস উপলক্ষে, এবং এটা হচ্ছে আপনি বইটি অর্ডার দিয়ে বলবেন কার নামে আপনি কি লিখে চাচ্ছেন এবং সে আপনার আসলে সম্পর্কে কি হয়। আমি আর জি কে প্রিয়া আপনার হয়ে কিছু কথা সেখানে লিখে দিব আমার অটোগ্রাফ সহ, এবং এটা শুধু কালকের দিনের জন্য, এবং সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। যে নাম্বারটি বললাম আমি একটু আগে, সেই নাম্বারটি আমি আবারও বলছি 09638771771। এই হচ্ছে নাম্বার 09638771771। ওকে, কথা না বাড়িয়ে আবারও ফিরছি হিমু এবং ইমরানের কাছে। হ্যাঁ, তারপর কি হলো?
তো সেকেন্ড দিন আমার সন্ধ্যার পর আবার ওই প্রবলেমটা আবার শুরু হয়, কিছু নেই, মানে 7টা ইনজেকশন দেওয়ার পরও আমার ঠিক হয় নাই।
তখন কি আপনি বাসাতে
হাসপাতালে? আমি সারা 5 দিন হসপিটালে ছিলাম
এই ঘটনার পরে।
হ্যাঁ,
ওকে।
তো তারপর এটা হচ্ছে, মানে কিছু নেই, তো ওই সময় মা চিৎকার পায় কেন করতেছে, নামাজে দাঁড়ায় দাঁড় কেন, নামাজে মনোজাতে কেন করতেছে,
মানে সবাই ধরে নিয়েছে যে ইউ আর গন, মানে
আমি চলে, আমি আমার চিৎকার পায় এটা বলতেছিল যে আল্লাহ আমি বাইরে আমি কোনো কিছু করবো না, তুমি মানে ডাক্তারের কারণ ওটা বলেছিল যে হয়তো এখন ডেভেলপ করবো নতে শেষ। তো আমার ভাবছিল হয়তো বাই বেরো নাই, কিন্তু 7টা ইঞ্জেকশন অলরেডি দেওয়া হয়ে গেছে ফার্স্ট দিন। সেকেন্ড ডে কিন্তু পরমা বলতেছিল যে আমি করে নিয়ে আমি বাসে নিয়ে ফিরতে পারবো না, মেয়ে তুমি মানে অসুস্থ করে রাখো বাট বাঁচিয়ে রাখো, জানা যেন থাকে,
মানে যেন বেঁচে যেন থাকে,
যেন বেঁচে থাকে, ওর সাথে যখন টানতে হয় আমি টানবো, মা মায়ের ভাই বলতেছিল। তো বাবা তখন ওই মুহূর্তে আমি মানে যখন সেন্স করেছিল বাট আমি বুঝতেছিলাম যে আমি তো সবাই শুনতেছি, আমি তখনও ওর নাম লিখে দিয়েছিলাম ইমরান বলতেছিলাম তখনও, বাট আমার বাবা তখন আমাকে আমার দাদা আমাকে এটা সান্ত্বনা দেয় যে ঠিক আছে তুমি সুস্থ হও, তুমি যা চাও তাই হবো,
বাবা তখনও বলেনি যেটা।
হ্যাঁ, তখন বলতো আমার বাবা, তারপর আমাকে আমি মোটামুটি যখন আবার ওই দিন আবার 4টা সুবিধা হয়, সুবিধার পর ঠিক হয়ে
আচ্ছা
সেকেন্ড ডে ঠিক হওয়ার পর আমার বাবা আমাকে বলতেছে ইমরান যেহেতু তোর ঘটনাটা জানে, মানে এখন তো জানছে যে তুষার করে এখন যদি ইমরান ফোন করে তো আমি মাইনে নেবো,
মানে ওই সময় বাবা আরেকটা চ্যালেঞ্জের কথা বলতেছে।
হ্যাঁ, এটা বাবা সত্যি, বাবা আমাকে থ্রিয়ার প্রমিস করছে, আমাকে থ্রিয়ার প্রমিস করছে যে এখন যদি ইমরান যদি একটা আমার ফোন কাছে যদি বলে যে আঙ্কেল আমি হিমুকে চাই বা এই মুহূর্তে, তাহলে আমি মানে নিবো, বাট এই মুহূর্তেও ও একটাবার আমার খোঁজ না নেয়,
মানে কি ছিল আসলে, কেন খোঁজ নেন ওই সময়টা? আপনি তো জানতেন যে আপনার মানে সবচেয়ে জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা ওই মুহূর্তে মৃত্যুশয্যায়, এবং তার বাবাও তাকে এত কিছুর পরে রাজি হয়ে গেছিল, আপনি কেন খোঁজ নেন ওই সময়টা? আসলে নিজে ভয় পাচ্ছিলেন যে কোনো কারণে যদি মারা যায়।
হয়েছে কি, আমি বলি, আমি ওর যখন আমার বাসা চলে আসছিল তখন আমি ওর কাছ থেকে 3 দিন টাইম নিয়েছিলাম।
হ্যাঁ,
তো আমি ওই টাইম মতো যাইতে পারি না, আমি ওর কথা রাখতে পারি নাই, এর জন্য নিজের প্রতি অনেক নিজের ছোট মনে হইতো, ওর সাথে যোগাযোগ করতে আমার একটা লজ্জা বোধ হইতো,
মানে আগের যে 3 দিনের ওয়াদা ছিল ওটা রাখতে পারেনি এই কারণে।
হ্যাঁ, আমি ফিনান্সিয়াল প্রবলেমের কারণে আসতে পারি নাই, তখন আমার জবটা চলে গেছে,
কিমু
জানতো না, ঠিক আছে, আসতে পারিনি, এর জন্য আমি আর যোগাযোগ করি নাই। আমি তখন আল্লাহ পাকের কাছে ছেড়ে দিছি যে আল্লাহ পাক যা করে
আমার কপালে যদি থাকে তো হবে, না
হলে আমি পাবো, ঠিক আছে। আমি ফ্যামিলির বলতেছি, ওর অন্যান্য গার্জেনের সাথে যোগাযোগ করতেছি, তো ব্যাপারটা অনেক ছড়াছড়ির কারণে ওর কোনো গার্জেনই আমাকে হেল্প করতে চাইতো না লাস্ট আওয়ারে।
তো আপনি যখন জানলেন যে ও মৃত্যুশয্যায়, তখনও আপনি বিষয়টা নিয়ে যোগাযোগ করলেন না, এটা কি ও আসলে নিজের জায়গা থেকে কিভাবে মেনে নেবে?
না, ঠিক আছে, বস, তো হয়েছে কি, ও যখন এই অবস্থা তখন আমি ওর ওর দাদুর নম্বরে ফোন দিছি, ওর আম্মুর নম্বরে ফোন দিছি, অনেক সময় বন্ধ থাকতো, অনেক সময় রিসিভ হইতো, বাট আমি কথা বলতাম না, জাস্ট যখন ইনস্টল ওই যখন এই প্রবলেমে ছিল তখন আমি ব্যাপারটা জানি নাই, যখন ও মোটামুটি সুস্থ হয়ে গেছে তখন আমি জানছি যে হিমু সুইসাইড করার ট্রাই করছিল, এই অবস্থা।
আচ্ছা আমি হিমু আপনার কাছে যাই, তারপর কি হলো ও কোনো ট্রাই করেনি আপনাকে?
বাবা তখন 100% মানে যে বাবা আমাকে ছেড়ে কথা দিছে।
আচ্ছা
তো বাবা আমাকে তার নিজের দিকে বেশি ভালোবাসে এখন পর্যন্ত। বাট অল্প বাটা মানে না, বাট শুধু আমার বাবা আমার লাইফে আমাকে একটা জিনিস দেয় না, অরে দেয় না।
আচ্ছা আমি একটু যাই ধারাবাহিক ভাবে, তারপরে কি হলো যে ফোন যদি দেয় তাহলে আমি মেনে নিবো যে তোকে তোকে সে লাভ করতে পারবে কিছু
একটা। বাট ও যে তো চায় আমি দিব এখন এই মুহূর্তে। বাট 5 দিন চলে যায় ও কোনো ফোন দেয় না। কারণ বলতেছে যে পুলিশ কেস, এটা ওরা নিবে না, কোনো হসপিটাল নিবে না। তারপরে 5 দিন হসপিটালে কাটানোর পরে বাসায় আসি, বাসায় আসার পর প্রায় 15 দিন আমি শুধু মানে যে যাও আসে না শুধু যাও খাইতে পারছি। আর এই 5 দিন পরে চালান দিয়ে রাখছে, কোনো খাবার দেয় নাই। আমি তারপর থেকে অনেক কানাকাটি করতাম ওর জন্য, বাসায় আসে সবাই বুঝতে পারতো। তো আমার একদিন বলে যে ঠিক আছে তুই যেহেতু এত কানাকাটি করস আমি নিজে দাঁড়া থেকে তাদের বিয়ে দিই। আমার রাজি হলো ফার্স্ট, বলতেছে ঠিক আছে রাজি বলতে আমার কানাকাটি দেখা। তো বলতেছে তুই যেহেতু কানাকাটি করস তাহলে আমি দিয়ে দিব। বাবু দেশে আর কানেকেটি নিশ্চিত করো, ডাকে নিশ্চিত করছে আর প্রবলেম হবে আর যদি সেটা বলে প্রবলেম আছে ঠিক আছে যাতে চাও দাদার বলো দাদা দিয়ে দিক আর দাদার বাসায় আসে অনুষ্ঠান করুক। আর দাদা মানে তুই জানতে চাই আমি আমার বাসায় করুক না, আর যে দাদার বাসায় ওখানে আসে বাবার আসা যে কদিন আসবে আসুক আসে খাওয়া দাওয়া করুক দুপুরবেলা আর নিয়ে যাক আনুষ্ঠানিকভাবে মোটামুটি যা অনুষ্ঠান করে বাবা নিয়ে যাক। আমি আর ফোন করি ওই দিন, ফোন দেওয়া বলে যে তুমি কি আসতে পারবা, পরে বলেছে আমি তো এক পাশে পসিব না। তো আমি বলছি ঠিক আছে তোমার আসা দরকার নেই, যদি আমি বাবা রাগ করে ফোন রেখে দিই। তো আমার দাদা পরে ওর সাথে কন্ট্যাক্ট করে, কন্ট্যাক্ট করার বলে যে ঠিক আছে তুমি হিমু নিতে চাও, পরে বলছে যে হ্যাঁ আমি নিতে চাই। তো ফোন দিত প্রতিদিন মোটামুটি কথা হতো, দু একবার দাদা আমার ফোন দিত, মানে দাদা মোটামুটি আমার কষ্টটা দেখে মানে নিছে, মানে আমি যেহেতু আমি বুঝছি আমি তারপরে বুঝছি যে আমি জয় না পাই আমি আবার সুসাইড করবো, আমার ফ্যামিলিকে আমি এটা বলতাম।
আচ্ছা
সেদিন বাবা বলছে ঠিক আছে আমি তো মানে নিব না, তো দাদা যদি দাদা দিত দাদার কাছ থেকে যা তাও তুই ভালো থাক সুখে থাক, বাট এটা আমি কোনদিন মানে নিব না বাঁচা থাকতে।
আপনার বাবা বলেছে?
হ্যাঁ বাবা বলছে। মাঝখানে কয়েকবার ওর ফ্যামিলি ছিল আমার ফ্যামিলি যোগাযোগ আমার দাদার সাথে, তো আমার দাদা বলে যে ঠিক আছে আপনার ও আমার দাদা বলে তোমার বাবাকে ফোন করতে বলো কীভাবে নিবা নিয়ে যাও। তো বাবা ফোন করে, ফোন দেওয়ার পরে বলে যে আপনি যে কদিন আসবেন আসেন আসে নিয়ে যান, আমি আমার বাসা থেকেই করবো। আগে তো বুঝলাম কোর্টে যা করবো ঠিক আছে কোর্ট ম্যানেজ করেন আমার বাসাতে কাবিন করে দেবো।
ওকে
আর বাবা বলছে ঠিক আছে আপনি 3 দিন পর জানেন। তো আর বাবা 3 দিন পর ফোন দিছে, ফোন দেওয়া বলতেছে যে ঠিক আছে যে কিন্তু আর বাবার থাকতে হবো, আমি ঠিক আছে আপনি বাসা থেকে নিবো বাট ওর বাবা যেন থাকে মানে হিমুর বাবা যেন থাকে। তো আমার বাবা তো কোনো মধ্যে থাকবে না এখানে, তো বলতেছে যে আমার বাবা বলছে থাকবে না, পর বাবা বলতেছে যে আমার দাদাই বলতেছে আমার বাবা যদি না থাকে বাবা যে পর পুলিশ টুলিশ কেস করে, পর আমার দাদা এটা বলতেছিল যে ওর বাবার বাবা আমি এখানে পুলিশ কেস করে ঝামেলা নেই গার্জেন তো আমি আমার দাদা, বাট ওর ফ্যামিলি এটা বুঝেছিল না মানে যখন আর ফ্যামিলি টাইগার আসতো আর ফ্যামিলি এটা পিছিয়ে যেত
মানে ভয় পেতো আর কি স্বভাব কোনো না কোনো ভাবে যে কোনো কারণে প্রভাবশালী।
হ্যাঁ উজলে বেলে মানুষের সাথে পরিচিত ছিল
জি
আর বাবা যে কোনো কিছু করতে পারতো, যখন আমার দাদা আগে আসতো আর বাবাটা পিছিয়ে যেত, আর বাবা তারপর বাবা আগে আসছে আমার দাদা তখন আবার পিছিয়ে গেছে আমার বাবা দাদা
এরকমই চলতেছিল আর কি।
এরকম চলতেছে যেন মাঝখান থেকে আমার জন্য অনেক জায়গাতে বিয়ে খুঁজতে আসতেছে, ইঞ্জিনিয়ার ছেলে ভালো বিজনেসম্যান বা ফ্রান্স থেকে নিয়ে যাবে বিয়ে পর বা ডক্টর বুঝে বা ডক্টর পড়াশোনা করতেছে এরকমটা ছেলে আসতো অনেক ভালো জায়গায় ছেলে আসতো। তো কোনোটা বাবা ভালো লাগতো না বাবা দেখতো আমার দেখাতো আমি কোনোটা না বলতাম। তো একদিন একটি ছেলে আসে ছেলে ভাই ঢাকাতে, তো এখন আমি বলি যে মনে মন বিয়ে ঠিক আছে আমি মানে মোটামুটি কথা চলেছে এখন তুমি কী করবে করো, তো আমার বলতেছে ঠিক আছে তুমি আমি বলতেছি ওই ছেলের সাথে মোটামুটি আমি আমি ওর সাথে একবার রাগ করে আমি বাবা মার বলেছি ঠিক আছে আমি রাজি।
আচ্ছা আচ্ছা ওকে
আমি এটা বুঝছি ওর সাথে রাগ করে, তো বলতেছে যে ঠিক আছে তাহলে তুমি ওই ভাইয়ের সাথে কথা বলো কথা বলো, বাট তুমি ফ্যামিলিকেও যে না জানতে পারে যে তুমি আমার সাথে কথা বলতেছো বাট আমার সাথে কন্ট্যাক্ট ছিল।
ওকে
তখন আমার ফোন ফ্রি করেছে আমি রাজি হয়েছি বিয়েতে বিশ্বাস করছে, তো ফোন করে ফ্রি করেছে তো আমি ওর সাথে কথা বলতাম প্লাস ওই ছেলের সাথে আমি জাস্ট কেমন আছেন ভালো আপনি কেমন আছেন ভালো জাস্ট এটু।
ওকে ওর সঙ্গে কথা বলতেন আলটিমেটলি এর সঙ্গে কথা বলতেন
তোমার পাশে আমার দাদু বাকে থাকতো তখন যদি ও ফোন দিত আমি তখন আপনি আপনাকে কথা বলতাম মানে বুঝে আমি ওই ছেলের সাথে কথা বলতেছি।
আচ্ছা আচ্ছা
তো এইভাবে কথা বলার পর এখন মোটামুটি বিয়ে ঠিক আমাদের বাসা থেকে ওদের বাসা বাড়ি ঘর দেখতে যাবে ডেট দিবে, তো মানে ওর বাসা থেকে মানে ছেলে বাসা থেকে আমার বাসায় আসে মোটামুটি সব ঠিকঠাক দেখে গেছে ফ্যামিলি সব আসছিল, আসার পর এখন আমি বলতেছি যে দিতে যাবে এখন তুমি কি আসতে পারবে কিনা, যদি তুমি এবারও না আসতে পারো তাহলে সারা জীবনের মতো আমাদের সব শেষ, হয় আমি এবার নিজে পুরোপুরি শেষ করে দেবো, মানে এবার কেউ ভাবে নিজে শেষ করবো যখন বাঁচতে না পারি, আর নয়তো বলছিল বিয়ে করে আমার সাথে থাকতে
বস। এখানে আমি কিছু করছি তো ওই দিন হলো 19 ডিসেম্বর 2017, তো ওই দিন ওই কথাগুলো আমার বলতেছে যে এবার যদি তুমি আসতে না পারো তাহলে আমাকে হারাইতে হবে বা আমি নিজেকে শেষ করে দেবো, ঠিক আছে। তো ওই দিন আমি অনেক চিৎকার পড়ছি, অনেক চিৎকার পড়ছে ওর জন্য, টানা তিন দিন ওর জন্য ফোন
দেওয়া,
হ্যাঁ তখন ওর বলতেছি যে তুমি আমার জন্য একটু ওয়েট করো, একটু ওয়েট করো, আমি অনেক চিৎকার পড়ছি তিন দিন। তো পরে বলতে যে আমি বললাম কি আমি জানুয়ারির 1 তারিখে আসবো,
আপনি খুব ক্রুশিয়াল
একটা ইস্যুতে আলামিন আমার খালতো ভাই ও ব্যাপারটা ফলো করে, আমার এরকম ভাই বোনদের আছে ওরা জিজ্ঞেস করতেছে কি হয়েছে তোর, আমি কই না কিছু না, ওরা এই ব্যাপারগুলো সব জানত। পরে ওরা সবকিছু ম্যানেজ ট্যানেজ করে দিল, টিকিট ম্যানেজ করে দিল খালতো ভাই আলামিন, ঠিক আছে। আমার ফ্রেন্ড ফ্রেন্ডদের কাছ থেকে ধার ধার করে পরে আমি টিকিট টিকিট
করে কেমন জব ছেড়ে দিয়ে আসতে হলো নাকি?
না আমি জব ছেড়ে দিছি কোরবানি ঈদে।
আচ্ছা তার মানে ওই সময়টাতে আপনি কি একদম পুরো বসা ছিলেন?
হ্যাঁ আমি এখানে মাঝখানে এটা বসা ছিলাম, আমি বাইরে টুকটাক কাজ করতাম, পরবর্তীতে আমি নতুন করে বিজনেস নিয়েছি 1 মাস হয়েছে।
ইন দ্য মিন টাইম আপনি চলে আসছেন?
হ্যাঁ ডিসেম্বরের
একটা বিজনেসে ক্ষতি হলো না?
বিশ্বাস করে না তুমি 1 তারিখে আসবা, কারণ এর আগে তুমি বলছো আমি এটা বিশ্বাস করি না। তুই বলছিস ঠিক আছে, আমি আসার পর যদি আমার যে বাংলাদেশের যে নাম্বারটা ছিল
ও আপনার সঙ্গে সম্পর্কে 2 মাসের মাথায় দেশের বাইরে চলে গিয়েছিল, কতদিন পরে আসলো দেশে? ওকে মোটিভেট করার জন্য 2টা দিনই এনাফ, মানে ওকে কি করা হয়নি, ওর বাপ পিস্তল ধরছে ওর মাথায় এবং ও সুইসাইড পর্যন্ত করতে গেছে, মাই গুডনেস।
আমি এই দিকটা অনেক হ্যাপি যে ও আমাকে এত
হ্যাপি, কিন্তু জিতটাও মনে রাখেন, উল্টা পাল্টা মানুষের যদি কিছু হয় আপনারা কি করবে, কারণ ও কিন্তু অনেক ক্রেজি একটা জায়গাতে,
কোনো মেয়ে করবে না
লাভের জায়গা থেকে, অফকোর্স রেসপেক্ট, কিন্তু ওর ভেতরে যে ক্রেজিনেসটা আছে, ও যে কোনো একটা বিজনেস যদি ধরে যে ওইটা জ্যামনেও আদায় করবে, এটা কিন্তু মারাত
বিশেষ করে তুমি আসবা, তো বলছি আমি যদি বাংলাদেশের নাম্বারে তোমাকে ফোন দেওয়া পড়ে না তাহলে বিশেষ করবা? পরে আমি বলছি যে হ্যাঁ বিশেষ করবো, তো ও সবকিছু কনফার্ম হয়ে গেছে, তারপর আমার জানাই না যে
সারপ্রাইজ দেওয়ার জন্য,
তো আমি রিকোয়েস্ট করতেছি আমি পরশুদিন আসতেছি বাংলাদেশ, তো ও বাংলাদেশ আসে 30 তারিখে, 30 তারিখে আসে, আসার পর ও 1:30 দিকে ল্যান্ড করে, ল্যান্ড করার পরে ও আর এক ফ্রেন্ডের বাসা ছিল ওই দিন, আমি সালাউদ্দিন মামা দিদি বললাম, মামার বাসা ছিল, থাকার পর ও আমাকে বলছিল যে 4টা ল্যান্ড করবে, তো আমি আমি ঠিক 1টা বাজে ঘুম আসছি, আমি ঘুমি পুরো সজাগ ছিলাম মানে ওর জন্য, তো ও বলছে আমি 4টা বাজে অ্যালার্ম দিয়ে রাখছি উঠবো, তো আমার 3টা বাজে ঘুম হয়ে গেছে মানে টেনশনে, আর আমি আগে থেকে বলছি আমার ঘুম অনেক কম হইল ওর জন্য, ঘুম আসতাম না, তো 3টা বাজে তারপর ফোন দিছি আর বাংলাদেশের নাম দেখি আর আগে নাম্বার থেকে 4টা মিস কল মানে ফোন দিছে, তো আমার তার মানে ল্যান্ড করছে, পরে অনার ফোন দিছে, পরে ওর ফ্রেন্ড ধরছে, পরে বলতেছে যে তুই যখন টায়ার্ড ঘুম আসতেছে, আমি ওয়েট করে আগে 2 ঘন্টা পর বলছে আচ্ছা ঠিক আছে। তো ওই দিন আবার সকালে আমার বাবা ঢাকা যাওয়ার কথা ছিল, মানে 5টার দিকে বাবা ঢাকা চলে গেছে, তো ও আমার 5:30 ফোন করছে, ফোন করার পর কথা বলতেছে, পরে ও ওখান থেকে মানে ঢাকা টঙ্গি থেকে দুহার আসছে, মানে আমাদের ওখানে প্রায় 4-5 ঘন্টা টাইম লাগে যাতে, ওর ফ্যামিলিরা কেউ জানে না যে ও বাংলাদেশ আসছে, আর ফ্যামিলি কেউ যায় না, কারণ এটা আমার ফ্যামিলি জানা যায় তার প্রবলেম হবে, আমার বাবা যাবে, শুধু বাবাকে বলছে। ওকে, তো এখন আসার পর এখন আমাদের বাসার সামনে এসে আমাকে ফোন দিছে যে আমি আসতেছি তুমি এখন বের হো। তো আমি ওই দিন এতই চিলবার বেরোতে পারছি যে আমি কখনো পারিনি। তো আমি ওই দিন তাড়াতাড়ি করে ব্যাগটা ব্যাগের সামনে যে করে কাপড় ছিঁড়ে পেয়েছি নিয়ে ব্যাগে ঢুকে চলে আসছি। আসার পর চিনিতে আসে আমি তো অনেক কান্নাকাটি করতেছি, আমি বিশ্বাস দিচ্ছি না যে আমি ওর পাইছি। তো কান্নাকাটি করতেছি, ও আমার সান্ত্বনা দিতেছে।
তাও
সামনাসামনি কথা বলতে পারেনি, শুধু একবারই হাক করতে পারছে। বুঝাইতেছিল তো ওখান থেকে ডাইরেক্ট আমরা গাজীপুর চলে যাই। গাজীপুরে এক আওয়ামী লীগের একটা ভাই ছিল, অনেক ভালো, তো যেহেতু একটু ক্ষমতাবান ওখানকার আওয়ামী লীগের সভাপতি, তো ভাইয়ের মাধ্যমে আমাদের বিয়ে টিয়ে সব হয়,
নিজেরাই করে ফেললেন।
হ্যাঁ, তো ভাই বাইরের লোকজন ছিল, ভাই করা দেয়, করানোর পরে এখন ভাই আমার কয়েকদিন হোটেলে থাকি।
আরে ফ্যামিলি জানতো যে আপনি
আঙ্কেল আমার খারামন্দি বাড়ি থেকে কত বাসা 5 মিনিট দূরত্ব, বাট আমি কখন ওদের বাসায় যাই চিন্তা মনে আগে রিলেশনের আগে। তো আমার খালা আমার আঙ্কেল ওদের বাসায় গেছে, যাবো বলতেছে হিমু কোথায় বাসায় আসছে না, পরে বাবা বলতেছে না হিমু তো আসে নাই, কেন কি হয়েছে, মানে
বাবা কত তারিখে
বিয়ে, 30 তারিখে রাত একটা আসছে, মানে 29 তারিখ রাত একটায়, তো আমি 30 তারিখে 11টা বাজে চলে গেছি।
2018 সালে না
2018
কত তারিখে?
17 30 তারিখে ডিসেম্বরের
30 তারিখে। আচ্ছা,
তো দিন তারপর বিয়েছি সব হয়, হওয়ার পরে আমরা হোটেলে উঠি, উঠার পরে ওখানে আমরা একসাথে ছিলাম, থাকার পর আমাদের যে ওই যে কর্মীর কাগজ আছে ওটা নিয়ে পরে বাসায় আসি। অবশ্যই আমার ফ্যামিলি বাবা আমাকে আগে বলছে তুমি যদি চলে যাও একবার চলে যাও, বাসায় কখনো আসতে পারবে না, বাট আমি কখনো তোমার কেস টেস কিচ্ছু করবো না, বাট আমার বাবা আমার বাবার কথা রাখছে এ পর্যন্ত কোনো ঝামেলা করে না।
আপনি এরপরে কি করেছেন? আপনি কাগজপত্র নিয়ে ওনার বাসায় শ্বশুরের বাড়ি চলে, শ্বশুর বাড়ি থেকে আপনাদের রেসপন্স। কিন্তু সোশ্যাল যেই অনেকগুলো প্রশ্ন সামনে এসে দাঁড়ায় যে ওর ফ্যামিলি থেকে কোন অ্যাকশন আদৌ নেওয়া হবে কিনা, ওনার জায়গা থেকে রেসপন্সিবিলিটি জায়গাটা কি হবে, মেয়েটার ক্যারিয়ার জায়গাটা কি হবে, সবকিছু মিলিয়ে একটা বিগ কোশ্চেন যে আসলে ওদের সামনের দিনগুলো কেমন হবে, সেটা নিয়ে আমরা ফিরবো ছোট্ট একটা বিরতির পর। আশা করছি আমাদের সাথেই থাকবেন, সময় ঠিক রাত 1টা যখন বাজবে তখনই ফিরছি।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প,
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প,
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। প্রিয় শ্রোতা, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে একটা বিশেষ অফার আপনাদের জন্য নিয়ে এসেছি আমি ঢাকা এফএম এবং বর্ণপ্রকাশের পক্ষ থেকে। সেটা হলো যারা আমার বইটি কিনছেন, বিশেষ করে একদিন মাত্র সুযোগ থাকবে, একদিন যারা আমার বইটি কিনছেন অনেকেই হয়তো তার প্রিয় মানুষকে গিফট করবেন এই বইটি। কেউ হয়তো মাকে করবেন, কেউ হয়তো ভালোবাসার মানুষটিকে করবেন, কেউ হয়তো এমন কাউকে করবেন যার সঙ্গে হয়তো তার বছরের পর বছর দেখা হয় না, এরকম কোনো প্রিয় মানুষকে যদি আপনি গিফট করতে চান বইটি, সেক্ষেত্রে আপনি চাইলে আমি তার জন্য আপনার হয়ে কিছু লিখে দিতে পারি বইয়ে। এই অফারটি থাকছে শুধু আগামীকালকের জন্যে, শুধু আগামীকালকের জন্যে, এবং শুধু একটি নাম্বারে ফোন করে এই অফারটি দেয়া যাবে। নাম্বারটি হচ্ছে 09638771771। আমি আবারও বলছি
09638771771। বইটির মূল্য 200 টাকা, এবং যেহেতু বইটি আপনি পার্টিকুলারলি কারো নামে লিখে চাচ্ছেন, সুতরাং বইটি আপনাকে অবশ্যই রিসিভ করতে হবে এরকম অর্ডার দিলে, এই জন্য হয়তো বা আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। ওকে, আবারও বলছি, শুধুই একদিনের জন্য ভালোবাসা দিবস উপলক্ষে, এবং এটা হচ্ছে আপনি বইটি অর্ডার দিয়ে বলবেন কার নামে আপনি কি লিখে চাচ্ছেন এবং সে আপনার আসলে সম্পর্কে কি হয়। আমি আরজিকে দিয়ে আপনার হয়ে কিছু কথা সেখানে লিখে দিব আমার অটোগ্রাফ সহ, এবং এটা শুধু কালকের দিনের জন্য, এবং সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। যে নাম্বারটি বললাম আমি একটু আগে, সেই নাম্বারটি আমি আবারও বলছি, 09638771771, এই হচ্ছে নাম্বার, 09638771771। ওকে, আমরা স্পেশালি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আজকের এপিসোডটা সাজিয়েছিলাম। আমরা দুটো জিনিসকে এখানে বড় করে দেখতে চাই, সেটার আগে আমরা গল্পের শেষাংশে ফিরব। ইমরান, যেটা আপনি বলতে চাচ্ছিলেন, হ্যাঁ
হ্যাঁ, আমরা 30 ডিসেম্বর 2017 বিয়ে করলাম, পরবর্তীতে আমরা হোটেলে থাকি, এটাও বলছে। পরবর্তীতে আমার বিয়ের পরে আইসাম বাবারও জানে যে আমরা বিয়ে করে ফেলছি, তো বাবা শুনে অনেক খুশি, আমার মামাদেরকে বললাম, সবাই অনেক খুশি। তো 3 দিন পরে মামা ফোন ব্যাক করছে যে ইমরান তুমি গ্রামে চলে আসো, তো কোনো প্রবলেম নাই, আর ওর বাবা কোনো প্রবলেম করতেও পারবে না।
এখানে
একটা কথা বলে, ওর বাবার সাথে আমার আগে সম্পর্ক খুবই ভালো ছিল, দেখলেই বলতো ভাগনা কেমন আছো, বাবা কেমন আছো, ঠিক
আছে,
ওর সাথে রিলেশন হয়েছে জানতে পারছে তখন থেকে আর কথা
বলা কোনো প্রকার পাত্তা দেয়নি।
না
আচ্ছা, ওকে, তো তারপরে এখন শ্বশুরবাড়িতে আপনি আছেন, রাইট?
হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি লাইফে যা চাই আল্লাহ তাআলা আমাকে সেটা পূরণ করবে।
নো, ফাইন, ইউ আর হ্যাপি, দ্যাটস দ্যাট, উই আর অলসো হ্যাপি। কিন্তু আমার একটা কথা হচ্ছে, লেখাপড়াটা কি হলো?
হ্যাঁ, লেখাপড়া বলতে বোর্ডে গিয়েছিল, মানে আমার ওখান থেকে সার্টিফিকেট আনতে হবে, আমি আইনা আবার গ্রামে যে ভর্তি হবো, তো বোর্ডে থেকে বলছে যে দুইটা ইসে মানে সার্টিফিকেট দেওয়া হবে, একটা হচ্ছে যদি মেয়ে বিয়ে হয়ে যায় সে কারণে, আর সেকেন্ডটা হচ্ছে যদি বাবা কোনো অবসরকে চাকরি করে। তো আমার বিয়ে হয়ে গেছে, কাগজটা দেওয়ার পর মানে একটু সময় লাগবে যেহেতু বোর্ডের ব্যাপার, তো মানে আমি পড়াশোনাটা স্টার্ট করবো।
পড়াশোনাটা স্টার্ট করবেন অবশ্যই,
আমি চাই যে আমি নিজে পায়ে দাঁড়াবো, আমার বাবার যে স্বপ্ন ছিল আমি এটা ওর মাধ্যমে পূরণ করবো, যেন বাবা কখনো বলতে না পারে যে বাবার স্বপ্নগুলো পূরণ করতে পারি নাই, সেই কারণে আমি স্বপ্নগুলো পূরণ করবো।
বাবাকে মিস করেন না?
আমি
প্রতিটা রাতে কান্না করে, তখন আমার অনেক কান্না অনেক কষ্ট লাগে, ঠিক আছে, আমি ওর সামনে কখনো চোখের পানি ফালাই না, ফালাই না, এর জন্য অনেক কষ্ট পাবে আমার চোখের পানি দেখে, ও ইচ্ছা মতো কান্না করে আম্মুর জন্য, মাঝে মাঝে আমি ওর আম্মুর ফোনও দিই, ঠিক আছে, রিসিভ হয় না বা রিসিভ হইলে কথা বলে না আমার সাথে, ওর বাবাকেও আমি ফোন দিই মাঝে মাঝে, মেসেজও পাঠাই, সরি আঙ্কেল আমাদের ভুল হয়ে গেছে, ও অনেক কান্না করে, এই জিনিসটা আমার অনেক কষ্ট লাগে, পুরো আমাদের
আমি চাই প্রতিটা বাবা মা তাদের সন্তানদের বিষয়ে বুঝুক, তাদের সন্তান তাদেরকে ভালোবাসে, তাদের
গল্পটা দুটো দিক থেকে বড়, যেটা একটু আগে বলছিলাম, একটা হচ্ছে যে যেই বয়সের একটা টিনেজ কিশোরীকে যেভাবে মেনটেন করা উচিত ছিল সেই জায়গাটা ঠিক মতো হয়েছে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এই বয়সটা এতটাই ডেঞ্জারাস বয়স যে এদের প্রতি যত বেশি আপনি রাগ দেখাবেন, যত বেশি আপনি ক্রেজি হয়ে যাবেন, ওরাও ঠিক পাল্টা আপনাকে সেই জবাবটা দেবে, এটা একটা। আরেকটা যেটা হচ্ছে যে এই বয়সে যদি কোনো লাভ কারো মনে আসে, বিশেষ করে কিশোরীদের বা কোনো কিশোরের, এটা এতটা পাওয়ারফুল লাভ হয় যে এটাকে যদি দমিয়ে রাখার চেষ্টা করা হয় ইন এ ডিফারেন্ট ওয়ে, জোর দিয়ে, সেটা ভয়াবহ রকমের অ্যাক্টিভ হয়ে যায়। ওর ক্ষেত্রে যেটা হয়েছে, বিশেষ করে হিমুর ক্ষেত্রে আমি বলবো যে খুব ওর জীবনের ফার্স্ট লাভ, রাইট? হিমু, আপনার তো ফার্স্ট লাভ, ওর লাইফে ফার্স্ট লাভ, এবং প্রেমে পড়তে না পড়তেই
একটা ডিস্টেন্স তৈরি হয়েছে ওদের মধ্যে, দূরত্ব তৈরি হয়েছে। দূরত্ব বলতে আমি যেটা বোঝাচ্ছি কাছে পায় পাইনি ছেলেটাকে। এবং এতে করে একে তো ফার্স্ট লাভের প্রতি মানুষের ইমোশন থাকে আকাশচুম্বী, আরেকটা বড় যেটা হয়েছে যে দূরত্ব যেহেতু হয়েছে, ডিস্টেন্স যেহেতু তৈরি হয়েছে, সুতরাং এটা আরও দ্বিগুণ বেড়ে গেছে দুটো। থার্ড ফেসে গিয়ে ওর বাবার যেই চাপটা ওর উপরে দিয়েছে সেই চাপটার কারণে এটা আরও বেড়েছে এবং রীতিমতো এটা ভয়াবহ আকার ধারণ করেছে। এই জিনিসগুলো খুব টেকনিক্যালি মেনটেন করাটা উচিত ছিল। আমি বলছি না যে ওদের সম্পর্কটা খারাপ হয়েছে বা ভালো হয়েছে, আমি যেটা বোঝার চেষ্টা করছি ওর বাবার অ্যাঙ্গেল থেকে যে এই জোটটা না দিয়ে বরং যদি উনি অন্য কোনো রাস্তা বেছে নিতেন সেটা হয়তো বা এদের জন্য ভালো হতো। আরেকটা অ্যাঙ্গেল যেটা হচ্ছে এদের দুজনের ক্ষেত্রে আমি বলবো, সেটা হচ্ছে বিশেষ করে ইমরান তো বয়সে বড়, প্রায় 10 বছরের, রাইট? সো এখানে আপনি ওর হাজব্যান্ড, লাভার এবং একই সাথে অভিভাবকও। আপনি খুব ভালো করেই জানেন যে ও কত বড় স্যাক্রিফাইস করে আপনার জীবনে এসেছে এবং এসেছে এটাকে আমরা একটা সাফল্যের জায়গা থেকে নিতে চাই আজকের ভ্যালেন্টাইন ডেতে স্পেশালি। কিন্তু সামনে কিন্তু অনেক বড় একটা সময়, এখানে কিন্তু আপনাকে প্রুফ করতে হবে। ও কিন্তু অলরেডি প্রুফ করে ফেলেছে, এখন কিন্তু আপনার টার্ন। হ্যাঁ, এইটা কিন্তু আমি যেটা বুঝি দিন শেষে, একটা কথা বলি আজকে অনুষ্ঠানটা শেষ করব, একটা জায়গায় কখনো কোনো কমতি হলো আপনাকে কখনো মাফ করতে পারবে না এবং কখনো করবেও না, এটা হচ্ছে লাভ। হ্যাঁ, এবং আপনি ওকে দিন শেষে কতটুকু খাওয়ালেন, কি করলেন, কি অবস্থায় রাখলেন, এই জায়গাটায় হয়তো কোনোদিন আপনার দিকে কোনো কোয়েশ্চেন তুলবে না, কিন্তু দিন শেষে যদি ও কোনোদিন দেখে যে ওর ভালোবাসায় কোনো কমতি আছে আপনার জায়গাটা থেকে, তাহলে কিন্তু ও আপনাকে কখনো মাফ করবে না এবং করা উচিত না আমি বলি, কারণ ও যত বড় স্যাক্রিফাইস করেছে আপনার জন্য এটাই হচ্ছে আপনার সারা জীবনের পরীক্ষা। সো বেস্ট অফ লাক, আমি শুধু এটুকুই বলতে চাই আপনাদের দুজনকে, অ্যান্ড দোয়া করি আমাদের এই অনুষ্ঠান থেকে, বি হ্যাপি, ইউ গাইজ উইল বি অলওয়েজ হ্যাপি, আমাদের লাখ লাখ মানুষ দোয়া করবে আপনাদের জন্য।
আমি একটা কথা বলতে
চাই, শিওর
হিমু আমাকে ফার্স্ট লাভ ইউ বলছে, তো আজকে তো বিশ্ব ভালোবাসা দিবস, তো হিসাবে আমি ওকে আজকে প্রপোজ করতে চাই।
এর আগে করেন নাই?
হ্যাঁ করছি, তো আজকে একটু স্পেশাল এর জন্য। হিমু আই লাভ ইউ, রিয়েলি আই লাভ ইউ।
আমরা চাই আপনাদের এই ভালোবাসাটা সবসময় মজবুত থাকুক আর আমাদের এই অবশ্যই, এবং আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে, লাখ লাখ মানুষের পক্ষ থেকে হিমুর বাবাকে আমরা সবাই মিলে সরি বলতে চাই, কারণ যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে। সরি বলছি এই অর্থে যে যেই জায়গাটাই যাক না কেন, যেটাই হোক না কেন, যত কিছুই হোক না কেন, হিমু কিন্তু আপনার মেয়ে, এবং আপনি যতটা ক্ষোভের মধ্যেই থাকেন না কেন, যত কিছুই হোক না কেন, আমি নিজেও বাবা হয়েছি খুব সম্প্রতি, আমার মেয়ের বয়স 4-5 মাস, আমি বাবা হওয়ার 7টা থেকে আমি আপনাকে বলতে চাই যে হিমু কিন্তু আপনার মেয়ে, এবং এই জায়গাটায় আপনি সিদ্ধান্ত নিন আপনি কি করবেন। আমরা কেউই আপনার চেয়ে বেশি বুঝি না, এবং শুধু এতটুকুই বলতে চাই বারবার যে হিমু কিন্তু আপনার মেয়ে। ভালো থাকুন আপনি, আপনারা সবাই ভালো থাকুন, আর আজকের মতো বিদায় নেই। ওদের এই কান্নাটা ভবিষ্যতে সুন্দর হাসি হয়ে খুব সুন্দর একটা সংসার হোক, সেই শুভকামনা জানিয়ে আজকের এপিসোডটা শেষ করছি। আগামী রবিবার ফিরে আসবো সিক্রেটসে। ভালো থাকুন, অনেক শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.